This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবলি আপনার সঙ্গে মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন এডিসি রেডিও এফ এম 89.2। জীবনের গল্প শুরু হয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন হ্যালো 8920 এবং হ্যালো 8920 তে যারা জীবনের গল্প বলবেন সেই সব জীবনের গল্প শুনে আমরা কিছু না কিছু হলেও তাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় জানতে পারবো এবং একই সাথে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য তাদের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো। আজকে কে হ্যালো 8920 তে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব একটু পরে, তবে তার আগে বলতে চাই আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য যে বিষয়টি নিয়মিত করে থাকি সেটা হচ্ছে হ্যালো 8920 শুনে কি পজিটিভ পরিবর্তন আমাদের শ্রোতাদের জীবনে এসছে, মানসিক হোক, শারীরিক হোক, বিষয়গত হোক, বস্তুগত হোক। আমরা এই সব ফোন কল প্রথমে শুনি এবং একই সাথে সেই বন্ধুটির সাথে আমরা কথা বলি। তো আজকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, চলুন। কে আমাদেরকে ফোন করে বলেছিল যে সে হ্যালো 8920 শুনে জীবনে এই ভালো কাজটি করেছেন বা এই ধরনের অভিজ্ঞতা করেছেন, তার ফোন কলটি আমরা একটু শুনি। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে শাকিল তার সঙ্গে কথা বলেছি, সেই কথাগুলো শুনুন।
নীরব, আপনার জীবনে আসলে কি এমন ঘটেছিল? আচ্ছা, তার মানে আপনি একসময় মেয়েদেরকে অনেক রিফিউজ করতেন, তাদেরকে অনেক বিরক্ত করতেন, তাই তো? পথে ধরে কিংবা তারা যদি আবার এর উত্তর করতো আপনি আবার তাদেরকে আরো বেশি ক্ষতি করবার চেষ্টা করতেন। হ্যাঁ, আচ্ছা, যখন আপনি আমাদের চয়নের গল্পের কথা বলছিলেন, শ্রোতারা অবশ্যই জানে যে চয়নের ছিল আমাদের এখানে 40তম পর্বে। চয়নও আসলে ঠিক এরকমই অনেক কাজ করতো, সে ড্রাগ নিত, একই সাথে মেয়েদের উত্তপ্ত করতো, তাদেরকে প্রলোভন দেখিয়ে মেয়েদের ক্ষতি করতো, এরকম অনেক কিছুই করেছে। কিন্তু সেই জীবনে সে আসলে একটা ভয়াবহ শাস্তি পেয়েছে। তো এই চয়নের গল্প শুনবার পরই আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন। আচ্ছা, আপনি এখন এই যে পরিবর্তন হবার পরে আপনি এখন কি আর কোনো মেয়েকে চুজ করেন? করেন না? ওকে, খুবই ভালো কথা, আমরা শুনে অনেক খুশি হলাম নীরব, যে আপনি হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন এনেছেন এবং একই সাথে আপনি যে খারাপ কাজ অর্থাৎ মেয়েদেরকে উত্তপ্ত করা থেকে এবং বিরক্ত করা থেকে আপনি বিরত হয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ শাকির এবং এই বন্ধুটিকে, যারা জীবনের এইভাবে মানে খুঁজে পাচ্ছেন হ্যালো 8920। দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং, অনেক বড় পাওয়া আমাদের হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আর আপনি যদি মনে করেন যে হ্যালো 8920 শুনে আপনি আপনার জীবনে কোনো ভালো কাজ করেছেন বা আপনার কোনো বন্ধু ভালো কাজ করেছে, ভালো কাজের জন্য উৎসাহিত হয়েছেন, তাহলে আমাদেরকে ফোন করে অবশ্যই জানাবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের শুরুতেই আপনার কথাগুলো অনুষ্ঠানে প্রচার করব। আমাদের ফোন নম্বরটা নিশ্চয়ই জানা আছে, 9115668, আবারও বলছি 9115668 কিংবা 09613892892, আবারও বলছি 09613892892। ফোন করার পরে যে নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনে নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, আর অনুষ্ঠান চলাকালীন সময় অতিথির যাবতীয় ডকুমেন্টস এবং একই সাথে ছবি আমরা ফেসবুকে আপলোড করে থাকি। তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার করে নেবেন। ওকে, আমার অতিথির সঙ্গে আমি একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলবেন। রনি, আপনার জীবনের গল্প এখানে আজকে প্রচারিত হচ্ছে, ইন দ্যাট সেন্স ইউ আর সো লাকি। কিন্তু যেটা আমাদের বেসিক কিছু নিয়ম আছে, লাইক আপনার বয়স কত এখন এবং আপনি কি করছেন বা কোথায় থাকছেন, এগুলো যদি আমাদের করতে পারেন।
আমার বয়স 30, আমি এখন বর্তমানে আমার আম্মার সাথে আছি, আমাদের সামনে যাচ্ছি।
ওকে, ঠিক আছে। 30 বছরের রনি আজকে আমাদের সাথে আছে, কি তার জীবনের গল্প, কি ঘটে গেছে 30 বছরে সেটাই আমরা এখন বাংলায় জানতে চাই। আপনি শুরু করুন প্লিজ।
আমি শুরু করবো আমার শৈশববেলা থেকেই। তো আমার বেড়ে ওঠা রংপুরে, রংপুরে আমার জন্মস্থান। তো আমার বাবা ছিলেন, মা ছিলেন, পুরো পরিবার নিয়ে আমি খুবই সুখী ছিলাম। আমার বাবা চাকরি করতেন রংপুরে, উনি ছিলেন একটি সাবিন তেল কোম্পানির কেমিস্ট। আমার আম্মু আমাকে খুবই বেশি আদর করতো, আমরা 3 ভাই এবং দিদি। তো লেখাপড়ার জীবনটা শুরু হয় রংপুরে। এর মাঝে আমি যেসব কাজগুলো বেশি বেশি করতাম, খুব দুষ্টু প্রকৃতি ছিলাম, গাছে উঠতাম, গোসল করতে যেতাম, আব্বু আসতো এসে দেখতো যে আমি বাসায় নেই। তো দেখা গেল যে আমাদের পাশেই ফিশারি বলে ওটাকে, 8টা পুকুর আছে একসাথে, রাজবাড়ি নামে পরিচিত। তো আমরা ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ওখানে যেতাম গোসল করতাম। তো দেখা গেল যে অনেকক্ষণ গোসল করতাম, নাই নাই নাই, চোখ লাল হতো, বাসায় আসতাম তো যদি অসুখ বিসুখ হবে দেখে দেখা গেল যে আমাদের ভাইয়া আমাকে পিটানি দিত যে এগুলি করো কেন, যাও কেন, যদি কিছু একটা হয়ে যাও। তো একসময় বন্ধুরা আমাকে বেশি লাইক করতো, আমি একটু তো বড়ই ছিলাম, আর ছোট বন্ধু ছিল আমার, মনে পড়ে যে নসুর বাবুর সময় আমার বন্ধু ছিল। তো ওই যে গাছে যে উঠতাম, তো কখনো কখনো ডাক গাছে উঠতাম, ডাক পারতাম, তো বিচারগুলো বাসায় আসতো যে আজকের অনেক এইগুলো করতো। জ্যৈষ্ঠ মাসের সময় অনেক লিচু, তো লেখাপড়া করতেছি সন্ধ্যার দিকে, হঠাৎ আমার ফ্রেন্ড বলতেছে, মানে ইশারা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য। তো আমি দেখা যাচ্ছে মাঘ পুজোর জন্য সময় বের হই, চলো দিকে ঘুরে আসে। তা রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি, তো এই মুহূর্তে পাতা পাতা যে লিচু গুলো, তো ও বলতেছে আসো আমার পাড়ে। আমি বললাম যে তাহলে কি ভাবে এখন সম্ভব, তো তুমি আমার একটু গাছে ঠেলে দাও, মানে একটু উঠাইয়া দাও। তো ও কি করছে, আমাকে উঠাইয়া দিছে, পরে আমি উঠছি গাছে। তো উঠার পরে লিচু যে ঝোপা গুলো পাড়তেছে, হঠাৎ এরকম হচ্ছে যে নানির বাড়ির যে লোকজন তারা বলতেছে লিচু পড়তেছে সন্ধ্যাবেলা, তো কারেন্ট নেই, তো হাড়িকে নিয়ে তারা বাড়াইছে লিচু পুরা। তো আমি কি করছি, গাছ থেকে না নেমে আমি শুরুতে গাছের উপর দিকে উঠছি। তো আমার নানির বাড়ির মানে আমার খালা সে দেখে ফেলে গাছে উঠতেছি কে জল, আমাকে চিনে আমি একদম গাছের আগায় উঠছি, অনেক চিকলা চিকলি করতেছে। তো দেখা যাচ্ছে যে অনেক লোকজন জড়ো হয়ে গেল, বলতেছে কোন শালা উঠছে গাছে। তো এখন রাত্রেবেলা তো টর্চলাইট আছে, আনার পরে গাছের দিকে মারতেছে, তাও আমি মারতেছি শুধু পা দুইটা দেখা যাচ্ছে। তো বলতে আজকে যেই হোক এটা মাটি তুলব। তো গাছ থেকে আমাকে নামাইছে, নামাইতে হয়ে গেল অনেক। তো বলছি তুই গাছে উঠছিস, মানুষ করতেছি তুই গাছে উঠছিস, এখন তুই না বলে উঠছিস, তোর আমার খবর দিতেছি। তো দেখা যাচ্ছে আমাকে বসায় রাখছে, তো আমার খবর দিচ্ছে আমরা তো আসছে এসে ধরে জানি, পরে আমার নিয়েছে আম্মু মারতে মারতে বসা গেছে, পরে আব্বু আসছে পরে বিচারটা দিছে যে এই তোমার ছেলে এইরকম করছে। তো আমি আসলে ছোটবেলায় বাবার
লিচু চড়ছিলেন, বুঝতে পেরেছি,
বাবা খুবই আদর করতো যে আর এগুলো করি। তা আবার ঠিক আছে স্কুলে যেতাম, আসতাম বাসায়, তো আমি আবার ই করতাম, খরগোশ পালতাম, তারপরে মানে পশু পাখির মধ্যে টিয়া পাখি কুকুর এই ধরনের কিছু পালতাম বাসায়। তো আমার একটা ই ছিল, কুকুর ছিল, খুবই আমার কথা শুনতো। এখন একসময় থেকে ছোট বাচ্চা ছিল তো কুকুরটা, তো তাকে নিয়ে মাঠে খেলতাম। তো একসময় কি করছে, আঁচড় দিয়ে ফেলছে আমার ওই বুড়ি আঙুল, তো দেওয়ার পরে একটু রক্ত বেরিয়েছে। তো আজকে আব্বু আম্মু আমি জানো দেখো এখানে এই সমস্যা হয়েছে, কুকুরটার কামড় আছে আঁচড় দিয়েছে। তো দেখে যে একটু কালো কালো দেখা যায়, তা আব্বু বলতেছে আমার আমার একটা ছেলে, এটা এরকম হলে তো বাচ্চা হয়ে যাবে কেটে। তো বলে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি ডাক্তারের খবর দিয়ে ইঞ্জেকশন নিয়ে আসে। তো 14টা ইঞ্জেকশন দিতে হয়, প্রথম ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে না এই নাভিতে তো দিছে, তো তারপরেও আমার গাছে উঠা বন্ধ। তখন তো দুষ্টু মাস বলেছি যে আম গাছে উঠি, আম গাছে উঠি, এরকম এই 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 অবস্থা। তো এরকম পর্যায়ে থাকতে থাকতে তো দেখা গেল যে আমার দুষ্টামি কমে না, তো বকাবাদি করে, আর তখন দেখা যাচ্ছে লেখাপড়া করছি, তো ভাইয়া দেখি যে রাত্রেবেলা আলিফ লাইলা দেখতে দিত না, তখন আলিফ লাইলা সিরিয়ালটা হতো। পড়ার সময় করতে বললেও দেখতে যায় না, আমরা চুপুচুপু দেখতাম, আমি আমার ছোট ভাই। তো এইভাবেই চলে ছোটবেলার দিনগুলো। তো একটা পর্যায়ে আমাদের তো চাচার বাড়ি আছে, আমার দাদি আসতো, দাদি আমার আদর করে নিয়ে যেত বাসায়, তো আমি যাইতে যেতাম না দাদির সাথে। তো একসময় দেখা যায় যে দাদি বলে যে যাবা নিচে আমার সাথে, তো গেছি দাদার বাড়িতে বেড়াতে। তো দু একদিন থেকে আবার আসতাম। তো এইভাবে দেখা গেল যে আমার সুখের যে ছোটবেলার দিনগুলো কাটতে থাকে। আমার বাবা যে চাকরি করতো করে ওইখানে ওই কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তো আমার আব্বু 1990 দিকে ঢাকায় চলে আসে, নারায়ণগঞ্জে গ্রুপ সি নামে স্থান। আমার আব্বু যেহেতু সাবিন ফ্যাক্টরির কেমিস্ট ছিলেন, তো এখানেও তিনি ওই একই জব পান কেমিস্ট হিসেবে। তো তখন কাউকে নিয়ে আসে, আমরা সব পরিবারে রং করে থাকি। তো প্রথমে আমাকে তো বলতেছে তো ছেলেকে তাহলে আবার সেটি দিতে হবে। রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথমে ভর্তি হতে গেলে ওখানে আগে রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে ভাইবা পরীক্ষা দিতে হবে। তো ডেট ঠিক হয় যে অমুক দিন পরীক্ষা, তো আমি এসে রিটেন পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আরেকদিন হলো ভাইবা পরীক্ষা। তো আব্বু ভাবছে যে পরীক্ষা মনে হয় শেষ, তো আমাকে পাঠিয়ে দিল আবার বেড়াতে। তো এসে দেখে যে পরীক্ষা দিয়েছি কিন্তু ভাইবা পরীক্ষাটা দেওয়া হয়নি, মিস হয়ে গেছে। তখন আমার আব্বু ওই রূপসীতে যেখানে নারায়ণগঞ্জে চাকরি করতেন সেখানে একটা স্কুলে আমাকে ভর্তি করালো। তো তখন ক্লাস 7। তো আমার আম্মুকে, আমার বড় ভাইয়া, ছোট ভাই সবাইকে রংপুর থেকে নিয়ে আসলো। আমাদের যে রংপুরের যে বাসাটা ছিল সেটা বাসা ভাড়া দিয়ে চাচার দায়িত্ব দিয়ে চলে
আসলো।
আসার পরে দেখা গেল যে এখানে আমরা থাকি, চলে আব্বু অফিসে যায় আসি, এইভাবে চলতে থাকে। ছোট ভাই সবাই লেখাপড়া করি, তো আমরা এখানে সেটেল হব। ঈদের সময় শুধু যাইতাম রংপুরে, এখানকার ছেলেদের সাথে আমি মিশে যাই। তো দেখা যাচ্ছে তারা খুব দুষ্টু প্রকৃতির ছিল। এরকম একটা ঘটনা যে স্কুলে যাইতাম, আরেক বন্ধুকে বলতো স্কুলে যাবো না, আজকে পড়া আছে, ম্যাথ ইংরেজি স্যার, তো আজকে যাব না। তা ঘুরতাম, তাকে নিয়ে ঘুরতাম, কিন্তু স্কুল টাইম যখন হয়ে যেত 4টা বাজতো বাসা যেতাম। এটা কেউ বুঝতো না, প্রতিদিনই তো লেখাপড়ার জন্য পড়া যায়। তখন ওই ফ্রেন্ডটা কি করতো, আমাকে নিয়ে আরেকদিকে যাইত। তো বড় ভাইয়া বলে যে রনি তুই স্কুলে যাই জানো, এরকম দেখা গেছে যে প্রথম দিন যাই নাই, পরের দিন পড়া আছে ভয়ে, পরের দিন আবার যাই নাই, আরেকদিন তো পড়া আছে। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে প্রায় 18 দিনের মতো আমি স্কুলেই যাই। তো ওই স্যার কি করলো যে কি ব্যাপার, শাহিদুর রহমান রনি তো আসতেছে না, বাসায় একটু খবর দিতে হবে। বাসায় খবর দিচ্ছে, তো বলছে যে ও তো স্কুলে প্রতিদিনই যায়, তো কিভাবে অ্যাবসেন্ট হয়। তো বলতেছে, এক ফ্রেন্ড বলছে যে স্যার রনির তো আসলে সমস্যা করেছে কি, প্রতিদিন ধরুন ইংরেজি পড়াটা থাকে, ও এই জন্য আসে। তো বলছে যে আজকে ওকে বললো যে আজকে পড়া নাই। তো এরকম মেসেজটা আসছে যে আজকে তো ইংরেজি স্যার নাই, আজকে পড়া নাই। তো আমি গেছি, আমার ওই বন্ধু সবাই গেছি। তো স্যার দেখি বসে আছে তো টেবিলে, তো বলতেছে লাইব্রেরি থেকে ব্যাট নিয়ে আসা, দুটা ব্যাট আনছে। আনার পরে দেখা গেল যে আমাকে এমন মার মারলো, শুধু দেখলাম যে কিভাবে যেন মারলো, চোখ দিয়ে কান্না। তো স্যার বলতেছে আর কখনো মিস করবা স্কুল? জি না। তখন মনে মনে খুব কষ্ট করছে যে স্যার এরকম করে মারলো, আর কখনো স্কুল মিস করবো। তো বাসায় চলে আসে। তখন এরকম হলো যে দ্বিতীয় দিন যখন আবার স্কুলে যাই, তো হঠাৎ দেখি যে একটা কালাতে পোস্টার, তো মার্শাল আর্ট পোস্টার শিখাচ্ছে হলো মাসুম পারভেজ রুবেল স্যার। তো রুবেল স্যারকে কখনো দেখি নাই, তো মার্শাল আর্টটা দেখে তো আমার মনে হলো যে আমি শিখবো। তো বাসায় বললাম যে আমি কারাতে শিখবো। তো বড় ভাইয়া বললো যে কারাতে শিখবা কোথায় শিখায়? তো বললাম যে মতিঝিল TNT কলেজের মাঠে শিখাই। তখন করতে করি তো দেখা গেলো যে ভাইয়া একদিন নিয়ে আসলো।
কারাতে শেখার প্রতি আগ্রহটা কেন তৈরি হলো?
ছবিতে দেখতাম আর উনিও মারামারি না, দেখা যাচ্ছে যে তার যে মারপিট গুলো ওগুলো ভালো
লাগতো,
সেই মার্শাল আর্ট শিখায় তার ছবি দেওয়া। তো আমি শেখার আগ্রহটা তখন থেকে আমার একটু হলো যে আমি শিখবো। তো ভাইয়াকে বলার পরে দেখা যাচ্ছে যে একদিন এডমিশন হওয়ার জন্য মতিঝিল TNT কলেজ মাঠে নিয়ে আসবে। তো প্রায় 3000 ছাত্র, এখন দেখা গেল যে উনি আসছে গাড়ি দিয়ে। তো ওনাকে দেখলাম, তো দেখা যাচ্ছে যে ওনার সাথে কথা বলতে গেলে ক্যাপ্টেন আছে। তো ভাইয়া সালাম দিল, মত বিনিময় করলাম। তো আমি বললাম যে আসসালামু আলাইকুম স্যার, আমি তো ঘুরতে হতে চাই। তো দেখা যাচ্ছে বলবো যে ঠিক আছে বসো, ক্যাপ্টেনই ভর্তি করা। তো প্রথম দিন বলে দেখা গেল যে ভর্তি ফর্ম টর্ম নেওয়া হলো, তো প্রতি শুক্রবারে ক্লাস বিকালে বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত সময়। তো প্রথম দিন তো ফর্ম নিয়ে গেলাম, দ্বিতীয় দিন দেখা যাচ্ছে ভাইয়ের সাথে আসলাম, তো এইভাবে আসি প্র্যাকটিস করি শুক্রবার করে, লেখাপড়া করি।
হ্যাঁ
আপু জানে আমরা জানি, তো সবার মতো করি। কিন্তু দেখা যাচ্ছে যে এই খেলাটা করতে দেখা গেল যে প্রথম যে এটা যে কারাতে এটাকে বলা হয় যে হোয়াইট বেল্ট, তো এখানে বেল পাইতে হয় আপনার 7টা হোয়াইট বেল্ট, তারপরে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট, গ্রিন বেল্ট, ব্লু বেল্ট, ব্রাউন বেল্ট, দেন ব্ল্যাক বেল্ট, 7টা পরীক্ষা 7 বছর। এটা হলো 5 বছরের কোর্স, কারো দেখা গেল যে সে যদি পরিপূর্ণ 5 বছরে 60 মাস কোনো ক্লাস মিস না করে তাহলে তার পক্ষে কারাতে শেখাতে অসম্ভব। আর যদি দেখা যাচ্ছে একদিন যায় আরেকদিন যায় না, তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে তার বেশিও সময় লাগতে পারে।
ওকে,
তো শুরু হলো শিখা। তো আমি তো আমার রোল প্রায় 2229, তো একদম শেষে লাইনে প্র্যাকটিস করতাম, ওস্তাদ ওই লাইনে কখনো যাইতই না, 100টা লাইন হতো, তার যাওয়ার কোনো সময় ছিল না, প্রথম লাইন থেকেই প্র্যাকটিস করা আমরা দেখে দেখে করতাম। তো এরকম ধারণা হলো যে আমি যদি একটু স্যারের কাছে বলতে পারতাম, স্যারের কাছে যদি একটু কথা বলতে পারতাম,
মানে রুবেলের কাছে,
হ্যাঁ ওস্তাদ রুবেল স্যারের কাছে, তো একটা পর্যায়ে দেখা গেল যে আমার সামনে যে সেই আমার স্যার, সেই শিখায়। তো এখন দেখা যাচ্ছে আমাকে যদি সামনে একদম ফার্স্ট লাইনে যাইতে হয় তাহলে দেখা যাচ্ছে প্রথমে যে যিনি আছেন তাকে ওভারটেক করে যেতে হবে। তো এইভাবে চিন্তা করলে ওখানে যে জিনিসটা পাইলাম যে আমাকে বেল্ট টেস্ট পরীক্ষা দিতে হবে, যে হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট দিতে হবে, ইয়েলো বেল্ট পেলে আমি হোয়াইট বেল্টের আগে দাঁড়িয়ে পারবো, আর ইয়েলো থেকে অরেঞ্জ বেল্ট গেলে তাহলে হলুদ বেল্টটা আমার পিছনে থাকবে। এইভাবে 7টা বেল্ট পাইলে মানে ব্ল্যাক বেল্ট পাইলে আমি তার সামনে দিতে পারবো, আর 6 জন আমার পিছনে থাকবে। দেখা গেল যে এটা তো খুব টাফ ব্যাপার, মানে দেখা যাচ্ছে যে হোয়াইট থেকে ইয়েলো বেল্টে 2 জনের সাথে ফাইট করতে হবে, ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্টে 3 জনের সাথে, অরেঞ্জ থেকে গ্রিন বেল্টে 4 জন, গ্রিন থেকে ব্লুতে 6 জন, তারপর দেখা যাচ্ছে ব্লু থেকে ব্রাউন্সে হলো 7 জন, ব্রাউন্স থেকে ব্ল্যাকে হলো 8 জন। এই হলো ফাইটের নিয়ম, ফুল কন্ট নন স্টপ 5 মিনিট খেলা হবে সিজারে পাতা। তো এখন দেখা যাচ্ছে যে ব্ল্যাক বেল্ট কিন্তু অনেক সময়ের কথা, কিন্তু এখানে যে কলা কৌশলগুলো শেখানো হয় যে আর্টের ব্যাপার, এক্সারসাইজ প্লাস আর্ট, এগুলো মনে রাখাও খুব টাফ। দেখা গেল যে অনুশীলন করতে হয়, দেখা গেল যে আপনার এক্সারসাইজের মধ্যে যেমন পাথারটা, এই পাথারটা তো জোর করে করা যাবে না, দেখা যাচ্ছে আস্তে আস্তে উস্তাদ কী করত যে সিনিয়র ভাইগুলো আছে তাদেরকে দিয়ে দুই পা টেনে আস্তে আস্তে প্রেশার দিত, তো একটা পর্যায়ে এভাবে দেখা যাচ্ছে পা ফাঁক হয়। তো এরকম দেখা যাচ্ছে এক্সারসাইজ যে কয়টা আছে মূল সেগুলো শিখতে দেখা গেল যে কারো 6 মাস, কারো 3 মাস এরকম লাগলো। তো আমারও ওরকমই লাগলো, দেখা গেল যে একসময় শরীর ব্যথা জ্বর তারপরেও যাই শিখা ছাড়ব না, কিন্তু লেখাপড়া করছি, প্রতি শুক্রবারে ওখানে যাচ্ছে, এইভাবেই চলতে থাকে আমার কারাতের পর্বটা। তো একটা পর্যায়ে আমি 6 মাস পরে সাদা বিল থেকে হলুদ বিল পরীক্ষার্থী হই, তখন ওখানে অ্যাপ্লিকেশন করতে হয় যে প্রধান শিক্ষক সাহেব আমি সাদা থেকে হলুদ বিলটির সিলেবাস শেষ করেছি, আমি পরীক্ষা দিতে চাই। তখন ওই অ্যাপ্লিকেশনটা অনুসারে উনি নাম দেখে তো বলতেছে মোহাম্মদ রনি সামনে যাবে, তুমি সবার সামনে, সবাই গোল হয়ে বসে আছে। তো উস্তাদ জিজ্ঞেস করতেছে, ফিরে বলা হয় যে থিওরি পরীক্ষা, বিস্তার প্রশ্ন করা হবে, ভুল থাকা যাবে।
ওকে, দেখা যাক আপনি ইয়েলো বেল্টের পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন রনি, তার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। আমরা দেখতে পাচ্ছি কুম্ফু কারাটে শৈশব, সেটা আসলে কতদূর পর্যন্ত সামনের দিকে গেছে এবং এটার ধারাবাহিকতা আরও আছে কিনা আমরা একটু পরেই জানবো, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আর এই ফাঁকে সবাইকে বলছি চলে আসার জন্য আমাদের ফেসবুকে, যারা এখন পর্যন্ত জয়েন করেননি, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, HELLO8920, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং এই পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এছাড়া হ্যালো 8920 কিংবা আরজি কিবরিয়া নামে ফেসবুকে যত শত শত পেজ রয়েছে প্রত্যেকটি হচ্ছে ফেক পেজ, শুধুমাত্র আপনি যেভাবে খোঁজ করবেন ওয়েবসাইটে যেভাবে যান সেই জায়গাটিতে আপনি লিখবেন www.facebook.com/HELLO8920। পেজটি পাওয়ার পর আপনি লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি আজীবনের জন্য একটা 8920 হয়ে যাবেন। আমরা ফিরে আসছি মাত্র 3 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আবারও ফিরে যেতে চাই রনির কাছে এবং একই সাথে বলছি হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্পগুলো বলতে চান চলে আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে। জীবনের গল্প বলার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন 0961389282। আবারও বলছি 0961389282, এটাই হচ্ছে আমাদের নাম্বার। আর এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9115668, অর্থাৎ 9115668। ওকে রনি, যেখানটাতে আমরা ছিলাম যে আপনি ইউরো দলকে জন্য করতে
জিজ্ঞেস করতেছে, তারপরে আমি করলাম এইভাবে দেখা যাচ্ছে 20টা প্রশ্নের মধ্যে বিষয়টাই রাইট হলো
থিওরিটিক্যাল।
হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে গ্রুপ ফাইট করতে হয়, সিঙ্গেল ফাইট করতে হয়। আমি হলুদ বেল্ট নিতে চাচ্ছি, তাহলে আমাকে একটা একজন হোয়াইট থেকে হলুদ বেল্টে যাওয়ার জন্য একটা হলুদ বেল্টের সাথে ফাইট করতে হবে আমার উপরে জীবন। তো ওনার সাথে ফাইট হলো, তো আমি ফাইটে ভালো করলাম, এটাকে পয়েন্ট উত্তীর্ণ হলাম ফাইটে, তো আমি হলুদ কপ এলাম। তো দেখা যাচ্ছে সেই দিনই রেজাল্টটা আউট করলো যে রনি হলুদ কপ পেয়েছে। তো সবাই তালি দিল, তখন সকলকে মিষ্টি খাওয়াতে হবে। পাশ করলো, তো উস্তাদের সাথে খুবই ভালো সম্পর্ক হয়। তো হঠাৎ উস্তাদ মতিঝিল টিএমটি কলেজ থেকে চলে আসে স্কাটারে, প্রশিক্ষণ স্থানটা চেঞ্জ করে 99-এর দিকে চলে আসি স্কাটে নিয়ে। যে আমাদের যে প্রশিক্ষণ স্থানটা সেটা ঠিক হয় ওদের বাসা, প্রথম ওদের বারান্দাটায় আর কি সকল ছাত্র করে। তো একটা পর্যায়ে উস্তাদ 4-এর ওই প্রতিবিম্ব স্কুলের মাঠটা নেয়, তো সেখানে আমাদের সকলকে যেতে বলে, সেখানে আমাদের প্র্যাকটিসটা শুরু। তবে করতে 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 আবার যখন 6 মাস হলো, তো দেখা গেল যে আমি অরেঞ্জ বেল্ট পরীক্ষার্থী হলাম। তো সেখানেও ফাইটের ব্যাপার, থিওরির ব্যাপার, পরীক্ষার যে বেসিক যে নিয়মগুলো তারা দেয় সেভাবেই হলো। তো দেখা গেল যে আমি তখন অরেঞ্জ কপ এলাম, পরিবারে সবাই খুশি যে আমি কারাতে খুব ভালো করতেছি। তো আব্বু ওই চাকরির ফাঁকে দেখা গেল যে আব্বু একটু অসুস্থ হয়ে পড়ল। একটা সময় আব্বু শ্বাসকষ্টে ক্লান্ত হয়ে যায়, তো দেখা গেল যে বাসায় আসলে একটু অসুস্থ হয়। তখন দেখা যাচ্ছে যে আমাকে ডাক্তার আমি একটু কাছে আসবো, যে আব্বু ইনহেলার ব্যবহার করতো। পরিবারে দেখা গেল যে আব্বু একমাত্র আয়ের উৎস ছিল, তো উনি অসুস্থ হইলে দেখা গেল যে আমরা খুবই চিন্তিত হই। তো আব্বু বরাবরের মতো অফিসে যায়, ওখান থেকে খবর আসছে যে তোমার আব্বু তো অসুস্থ হয়েছে। তো আমরা সবাই যাই, তো আনার পরে দেখা গেল যে আব্বু এতই অসুস্থ হয়ে পড়ছে যে তাকে বাসায় রাখা যাচ্ছে না, তাকে ভর্তি করাতে হবে
হাসপাতালে।
তো ওনাকে নিয়ে আসে বাংলাদেশ মেডিকেল, তার ওইখানে চিকিৎসাধীন থাকে প্রায় 3 মাসের মতো। দেখা যাচ্ছে যে উনি যে খাবারগুলো খায় পেটের সমস্যা হয়, মানে থাকছে না, লাংসে নাকি পানি জমা গেছে। আমাকে ওখান থেকে রিলিজ দেওয়া হয়েছে, যা খাইতে চায় ভালো মন্দ বাসায় নিয়ে যেত। তো আমার পরে দেখা যাচ্ছে আর বাসায় থাকে, কথা তো বলতেই পারে না।
মানে যখন আপনাকে এটা বলা হলো, তার মানে কি ধরে নেওয়া হয়েছে যে উনি আর বেশি দিন থাকবেন না, এরকম কি ব্যাপার?
হ্যাঁ, মানে তারা দেখতো যে মানে
শ্বাসকষ্টটা
এমন হয়ে গেছে যে ভিতরে তার লাংসে মানে ঘা হয়ে গেছে।
আচ্ছা,
সে কোনো খাবার খেতে পাচ্ছে না। তো দেখা যাচ্ছে বাসায় নিয়ে আসলো আব্বুকে, তো একটা পর্যায়ে যে কে সংসারে হাল করবে। তখন আমি তো তখন ছোট বড় ভাইও আছে, তো বড় ভাই টিউশন করতো, ছোট ভাইটা লেখাপড়া করতো, তার ছোটটা লেখাপড়া করতো, আমিও করতাম। তো একটা পর্যায়ে আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, অনুরাপাড়া কলেজে। আব্বু বলতো যে রনি তুমি কি করবা, আমি বললাম যে আব্বু টাকা দিলে কি সে তোমাকে নায়ক বানিয়ে দিবে, এ ধরনের কথা বলতে হবে। তো এটা তো আসলে জীবন না, তারা তো দিয়ে তো চলবে না, তোমাকে তুমি কাজ করতে হবে। হ্যাঁ, আর তোমার আম্মুকে দেখবে। তো আব্বু বলতেছিল যে মানে তাহলে তুমি চাকরি ব্যাপারে ই করো, মত ঠিক করো। তো তখন ওই সাবিন তেল কোম্পানিতে আমাকে কেজুয়াল হিসেবে আট ঘন্টায় কাজ করতে হবে। আর আমরা থাকতাম হচ্ছে মালিক কর্তৃপক্ষ একটা কোয়ার্টার দিয়েছিল, কোন বাসা ভাড়া রাখতো না। তো একদিন ওই আমি যে অফিসে গেছি চাকরি করি, তো হঠাৎ কিছু ছাত্র গেটে যায়, যাওয়ার পরে বলতেছে যে রনি ভাই আপনি তো কারাতে পারেন, তো কারাতে শিখাবেন আমাদেরকে, তো চাকরি করার তো প্রয়োজনীয়তা নাই। তো দেখা যাচ্ছে যে অফিসের শিডিউল হলো কাজ পাঁচ করে ঢুকতে হয়, আবার বের হলে কাজ পাঁচ করে বের হতে হয়। তো আমি যখন ঘিতে আসছি সিগনেচার করে আসছি, তো আসার পরে তখন তারা যখন কাজ দিল, তো একটা পর্যায়ে আমি তাদের সাথে চলে যাই যে কারাতে করাবো ওদেরকে। তো শীতলক্ষণ নদীর পারে ওই পারে চলে যাই চাকরির গাড়িতে, কিন্তু দেখা গেল যে আপনার অফিসের যে আট ঘন্টা ডিউটি, তো আমাকে তো আট ঘন্টা ডিউটি করা উচিত ছিল। দেখা গেল যে ভিতরে সিকিউরিটি গার্ডরা আমাকে খুঁজতেছে যে এই লোকটা তো বাইরে যায়, এই লোকটা তো বাইরে যায় নাই, কারণ কার্ড তো সে পাঞ্চ করে না, সে তো ইন হয়েছে আউট নাই। তো দেখা গেল যে একটা পর্যায়ে বাসায় যে মহেন্দ্র সাহেব রনি তো নাই, রনি কি বাসায় আসছে? তাম্বু বলে যে না ও তো ডিউটিতেই গেছে, তোকে জানি বিকালের দিকে আসি। তো আব্বু ওখানে জাস্ট এটাই জিজ্ঞাসা করছে যে তুমি কি অফিস যাও নাই, তাহলে তুমি যে যাও নাই তাহলে সেখানে গেছো, তাহলে এখানে আসবা, তাহলে বুঝলে আসবা না, তোমাকে তো টাকা চাকরি রাখবে না। আব্বু আমাকে বুঝাল দু হাজারের দিকের কথা, আমাদের সবিন তেল কোম্পানিতে তখন যে কেজুয়ালদের যে বেতনটা দেওয়া হতো একশো টাকারও নিচ্ছে, মানে ষাট টাকা দিন, ষাট টাকা দিন, মাসে আঠারোশো টাকা পাওয়া যেত পান না, সপ্তাহে বেসিক বেতনটা দিয়ে দিত। কিন্তু এত লোক নিয়োগ করছে তারা যে সেখানে কেউ তিনজন ডিউটি পায়, কেউ চারজন ডিউটি পায়, এরকম আর কি। সংসারে দেখা গেল যে একটু কষ্ট নেমে আসে। তো আব্বা আপনার দু হাজার পর্যন্ত টিকে, দু হাজারেই আব্বু মারা যায়। এখন লাশ কোথায় দেখানো গেল, যেহেতু আমাদের দাদার বাড়ি হলো মজুরা রংপুরে, তো বলতেছে যে আপনার যদি লাশ নিয়ে যান তো নিয়ে যেতে পারেন, তো আর যদি এখানে যান তো মানে সবার লাশ এখানে এখন হবে। তো একটা বাজে আমার যে ছোট কথা শুনলাম যে ভাইয়ের কবরটা আমার দাদার ওখানে দাদার পাশেই যাবে, তো আমরা তো সবাই কান্নাকাটি করতেছি, এখন মালিক আমাদেরকে কি বলবে কটার দিচ্ছে। তো মালিক কি করলো যে আমাদের সব তো আসলে ভালো ছিলেন, আমি ছিল যে তুমি কি করবেন, কিছু টাকা নেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো তাকে দিল চাচাকে। দেওয়ার পরে আমরা একটা ট্রাক ভাড়া করে আমরা আম্মা আমি সবাই আমরা দাদা দাদা রওনা দিলাম। পৌঁছার পরে দেখা গেলো যে আপনার লোকজন সবাই ভিড় করতে থাকে, যে ওই আমার আব্বু এরকম ছিল যে ওই অত্র এলাকার বিএসসি মাস্টার নামে তাকে চিনত, সব লোকজন সবাই আসে দেখার জন্য। আমরা এখন কোথায় থাকবো? এরকম যে তোমার বাবা তো কিছু রেখে যায় নাই, সবকিছু বন্ধ পাইছে গেছে, তো তোমরা কি করবো, তোমরা ঢাকাই যাও। একদিন দুদিন ওখানে থাকার পরে দেখা গেল যে আমি আম্মা বড় ভাই আমরা সবাই চলে আসি ইউকে, সেই নারায়ণকে আসার পরে এখন ওই যে কোয়ার্টারটা আসছিলাম সেই কোয়ার্টারে থেকে এদিকে মালিকের সাথে তো আমাদের কারো কথা হয়নি। মালিক বলতেছে যে তোমার বাবা তো ভালো লোক ছিল, তা এখন জনিকে আমরা একটা চাকরি দিয়ে দিই,
তুমি জনি মানে একটা বড় ভাই ছোটটা
জনি চাকরিটা ওইখানে হয়, তো আমরা থাকি আমি বড় ভাই জনি সঙ্গে। তো হঠাৎ চাচা একদিন বলে যে তোমাদেরকে কোয়ার্টারে রাখবে না, যাইতে পারছো তোমাদেরকে। আমরা আর মালিকের কাছে তো যাওয়ার সুযোগটা পাই না, তেমন বড় ভাই বলতেছে যে আর এক মুহূর্ত না, যেহেতু বলছে আমরা বাসা ভাড়া নিলাম, বলতেছে কে চাল দিবে, কে কাঁচা বাজার দিবে, কে বাসা ভাড়া দিবে, আমরা তিন ভাই ভাগ করে নিলাম। তো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি যেহেতু সাপ্ত বেতন পাই আমার কাঁচা বাজার দিই, বড় ভাইয়া এলো ঘর ভাড়া দিবে, কয়েকজন চাল কিনে চলতে থাকে। তো বড় ভাইয়া যে জায়গাটা
ছিল
হ্যাঁ আমার সাথে, তো এদিকে বড় ভাই যে জায়গাটা চাকরি করতো, তো সেখানে বড় ভাই হঠাৎ আমাকে বলে যে মানে তুমি আমার পশ্চিম দিয়েছে তোর ভাগ্য তুই দেখবি চল। তা আমাকে নিয়ে যায় আমার ভাইয়া দূর থেকে দেখে যে ওই মতো, তো এই পর্যন্ত তার সাথে আর কোনো কথা হয়নি। তো বাসায় চলে আসি, বড় ভাইয়া এরকম ডিউটিতে যায়, সে যা স্যালারি পায় আমাদের তখন তো ভাবি হয়নি, তার সাথে মানে একটু খাবার দাবার থেকে শুরু করে তাকেই খাওয়া,
মানে তার পিছনে টাকাটা চলে
যায়। দেখা যাচ্ছে যে সে বাসায় আসলে একটু সমস্যা করতেছে যে টাকা ঠিক মতো দিতে পারতেছি না, দেখে গেল যে তখন আমাদের প্রচুর ভয় বাড়াও জমেছে। তো একটা পর্যায়ে বলে গেল সিদ্ধান্ত নেয় যে মানে আমি বিয়ে করি। তখন দেখা গেল যে আমাদের ভাবির বাসাটা হচ্ছে বগুড়া। দেখা গেল যে আপনার মাসখানেক থাকার পরে বলতেছে আলাদা হয়ে যাবে, থাকবে না একসাথে। তো বড় ভাই যদি আলাদা হয়ে যায় তার বড় ভাই তো ঘর ভাড়া দিত, তাহলে এখন কি হবে? তো ভাবি সহ তারা চলে আসলো সানার চিতাঙ্গর সানার। তো ভাবিও চাকরি করে, বড় ভাইও চাকরি করে। ঘরের ভিতরে টিভি ছোট চোখ যা বানিয়েছিল বড় ভাই স্বপ্নে আসে তার দাদা দরকার। তো আমি আম্মা আর জন আমরা এই তিনজন থাকি। একটা হঠাৎ দেখা গেল যে এরকম ছোট ভাইটা জন্ম যেখানটা আব্বুর অফিসে চাকরি হয়েছিল, তো দেখা যায় সদিন তেল, তো এক ট্রাক সদিন তেলের মূল্য কিন্তু অনেক। তো জনের যে দায়িত্বটা ছিল সেটা ছিল যে যদি কোনো ট্রাক প্রবেশ করে সেটা এন্ট্রি করে রাখবে। তো শুক্রবার একদিন সে কি করছে, এক ট্রাক মাল লোড করে দিতে বাহিনী। তো মালিক কর্তৃপক্ষ প্রতি শুক্রবারে তার সহদমিনতি নিয়ে বেড়াতে যায়। তো বরাবরের মতো সেখানে গেছে, যে দেখে যে ইলেকট্রিসিটি ছাড়া এক ট্রাক মাল বাহিরে। মালিক কি করছেন, ওই যে আমি আব্দুল পরিবর্তে যিনি আসছেন তাকে বললো যে এটা কিভাবে সম্ভব, আপনি যে উদ্দেশ্যটা কি ছিল? তো বলতেছে এটা তো আমি জানি না, জনি জানি। তো জনিকে খবর দিচ্ছে, জনি আসছে, আসার পরে বলতেছে যে স্যার আমাকে বলছে এক ট্রাক মাল বের করার জন্য। তো উনি বলতেছে যে না এটা তো আমি বলি না। তো মালিক বলতেছে যে তোমার আব্দুল ছিল এত ভালো, তা তুমি এরকম হইলা কিভাবে? তখন আমাদের তো সকলকে খবর দিচ্ছে, আমি গেছি, বড় ভাই গেছে। তো ওখানকার যে কর্মীরা ছিল তারা বলতেছে যে জনিকে বললো মাপ যাওয়ার জন্য। তো আমি ছোট ভাইটা খুব আবার একটু জিদি স্বভাবে, ও বলছে কি যে মাপ যাবে, তো এই না যাওয়াতে তার চাকরিটা চলে গেল
সঙ্গে সঙ্গে
চলে গেল। পরে ও বাসায় আসার পরে কি করবে, তো বলতেছে এভাবে তো সংসার চলবে না, এক কাজ করো আমরা কিনে তুমি অঞ্চলে চলে যাও। তো তখন কারাতের যে এটা যাই ক্লাসে যাই চলে গেলাম, প্রথমে গেলাম খালার বাসা, বড় খালার বাসায় যাওয়ার পরে বড় খালা বলতেছে যে তোর বাবা তো সারা জীবন তোদের ভাই ভাই তার ভাই ভাই চাচাদেরকে করছে, এখন এক কাজ কর, বোন আমার তেরাই খাজা, তোরা কোথায় থাকিস জানি। তা আমি বলতেছি যে আমি কী করবো, আমি বললাম আম্মা তাহলে তুমি বাসায় থাকো, একটা রুম ভাড়া দাও, একটা রুমে তুমি থাকো, আমি তাহলে ঢাকা যাই। তা আমি কী করলাম, আম্মুকে এখানে রেখে আমি ঢাকা আসলাম। আইসা ঠিক সেই ওস্তাদের কাছে গেলাম, আমার গুগল স্যারের কাছে, তার বাড়িতে। তো যাওয়ার পরে
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা মোটামুটি একটা ধস কিভাবে ফ্যামিলির উপরে আসলো পিতার অবর্তমানে সেটা দেখছি। একই পরিবারের তিনজন সন্তান রয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ভাই যিনি বিয়ে করে আলাদা হয়ে গেলেন তিনি পরিবারের মূল হালটা ধরেছিলেন। এদিকে রনি তার জীবনের ধ্যান এবং জ্ঞান যিনি আজকে জীবনের গল্প বলছেন সেটা হচ্ছে মার্শাল আর্ট। লেখাপড়ার দিকে তেমন একটা ঝোঁক নেই যতটা মার্শাল আর্টের দিকে, সেখানেও এক ধরনের বিরতি। এবং একই সাথে তার যে দ্বিতীয় ভাইটি ছিল সেও কিন্তু কোনো একটা মারপ্যাচে যে কোনোভাবেই হোক না কেন তার একটা কাজের ব্যবস্থা হয়েছিল তার বাবার মৃত্যুর পরে, কিন্তু সেখান থেকে সে ছাটাই হয়ে গেল। এরকম একটি অবস্থায় তার মাদেরকে এক ধরনের একই রকম নির্বাসনই বলা যেতে পারে, সেটা বাধ্য হলো তারা তার খালার বাসায় বা কোনো একটা জায়গায় রেখে আসতে, সেখানে কোনোরকম একটা বাসা ভাড়া দিয়ে তাদের চলে। সব কিছু মিলিয়ে এই জীবনের গল্প আসলে সামনে কোন দিকে যায় সেটা অনুমান করা খুবই কঠিন, কারণ আমরা সবসময় বলে থাকি যে কোনো বিরতিতেই আপনি অনুমান করতে পারবেন না যে হ্যালো 8920 পরবর্তী বিরতিতে আপনাকে কোন অনুভূতিতে রাখবে। লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আর এই বন্ধুটিকে দেখার জন্য হোক, কোনো কমেন্টস করার জন্য হোক, কোনো প্রশ্ন করার জন্য হোক, আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেনে নিতে পারেন। ফিরছি ঠিক রাত 12:06।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বিরতির পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবং আজকে রনি রয়েছে তার জীবনের গল্পে, আমরা রনির কাছে ফিরে যেতে চাই। তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের দুটো ফোন নম্বর, যেখানে ফোন করে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আসতে চাইতে পারেন। যেটা করবেন, যে ফোন করার পরে ফোনে যে কথাগুলো ওখানে বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আপনি চাইলে আগের নাম্বারটি তো ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের পুরনো নাম্বারটি হচ্ছে 9115668। আরো একবার বলছি 9115668। আর ফেসবুকের কথা একেবারেই ভুলে চলবে না। যারা হ্যালো 8920 শোনেন কিন্তু ফেসবুকের মেম্বার হননি, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের হ্যালো 8920 ফ্যান পেজে এসে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাওয়ার জন্য। কারণ হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট তথ্যাবলী আপনি জানতে পারবেন, এবং একই সাথে পুরনো যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই পুরনো অনুষ্ঠানগুলো আপনারা এই পেজটি থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না। ফিরছি আবার। হ্যাঁ রনি, আপনি বলছিলেন যে আপনি আপনার ওস্তাদের কাছে গেলেন।
হ্যাঁ, আমি রংপুর থেকে আমার ওস্তাদের কাছে আসলাম। তো ওস্তাদের সাথে আমার দেখা হলো সকালে। তো আমি বললাম যে ওস্তাদ, আমি এখন কী করতে পারি, আমার তো একদম মারা গেছে। মাথা হাত দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই শুক্রবার থেকে আয়। তো আমি কোথায় থাকবো, কত থেকে পাচ্ছিলাম না। আমার এক খালাতো ভাই থাকতে হলো গাজীপুর বোরবাজারে। তো আমি তার লোকেশনে যাই, সেখানে সে পার্ট টাইম জব করে এবং সেই জায়গায় খাবার দাবার সেখানে সে থাকে। আমি বললাম যে আমি একটু তোমার ওখানে থাকতে চাই। তো বলতেছে যে আমার যে মালিক আছেন, তো আমি একটু জিজ্ঞেস করি না। তো সেখানটায় আর কি মোমের কারখানা ছিল, মোম তৈরি হতো। তো মালিক আসার পরে বলতেছে যে তো আপনি যদি এখানে থাকেন, এই মোম এগুলো সেল করতে হবে, আপনি এই কমিশনটা হলো এরকম, যত সেল করবেন তার
মানে এটা আপনাকে বলছে।
হ্যাঁ, ওকে। তো প্রথম রাতটা থাকলাম ওখানে, থাকার পরে তো ওনার দুটো বাচ্চা ছিল, যে তুমি তো সারাক্ষণে যাবা না আমাকে, তাই তো মাঝে মাঝে পড়াই। তো পড়াই, থাকা খাবার ওখানে হয়ে গেল। তো দেখা যাচ্ছে গাজীপুর বোরবাজার থেকে আমি স্কেটিং আসতাম প্র্যাকটিস করার জন্য। তো প্র্যাকটিস শুরু হলো, দেখা গেল যে আমার অনেক দূর থেকে দিন বলতে যেতে হবে। তো দেখা গেল যে আমাদের উস্তাদ তখন এতই ব্যস্ত, শুটিংয়ে থাকতো, একজন সিনিয়র পার্সনের সাথে যদি একটা রিলেশন না থাকে তাহলে রেজিস্টারের কাছে কাছে যাওয়া খুব কঠিন। তো দেখলাম যে সেখানে বেতন দিতে হয়, পরীক্ষার ফিস দিতে হয়, যে আমার পক্ষে যা সম্ভব ছিল। তো একটা পর্যায়ে আমি আম্মুর সাথে কথাবার্তা বলি, তো আম্মু তো থাকতো রংপুরে, আম্মাকে আমরা কোনো আমি কোনো সাহায্য করতে পারিনি অর্থনৈতিকভাবে। ওইভাবে আম্মু কেমন আসছে তাও জানতাম না, শুধু একটা রুদুল স্যার, রুদুল স্যার। হ্যাঁ, তার পিছনে যে কিভাবে যাওয়া যায়, কার কত স্বপ্ন,
সবকিছুই কারণ।
তো আমি ওখানে যে বোরবাজারে দুই সঙ্গে থাকতে থাকতে শুক্রবার হলেই আমি এখানে চলে আসতাম। করতে করতে দেখা গেল যে আমাদের এখানে যে নিয়মটা, সেটা হলো যে ব্ল্যাক বেল্ট ছাড়া কোনো শিক্ষার্থী কোনো ডান্স করতে পারবে না। তো আমি ওস্তাদের কাছে একটা প্রিপারেশন করি যে আমি একটা স্কুল করতে চাই বোরবাজারে। তখন ওস্তাদ সিনিয়র পার্সনের সাথে কথা বলে যে রঙের ব্যাপারটা কি করা যায়, সে তো ব্ল্যাক বেল্ট না। তখন সিনিয়ররা বলে যে হ্যাঁ, তাহলে কি করা যায়। তো ওস্তাদ বললো হ্যাঁ, রনিক স্কুল করতে পারবে, অবশ্যই একটা ব্ল্যাক বেল্টের ছন্ন ছায়া থাকতে হবে। তারপরে আমাকে অনুমতি দিল। তখন আমি ওস্তাদের প্রিয় হাতকে, ডান হাতকে, তার কথা ওস্তাদ বেশি শোনে, কে পাওয়ার ফুল, তাকেই চুজ করলাম। তার নাম হলো চিতা। হ্যাঁ, খলনায়ক চিতা, সে হলো আমাদের রুবুল স্যারের দুই ছাত্র। তো তার ছন্ন ছায়া আমি শুরু করি বোরবাজার স্কুলটি। তো সেখানে যখন আমি একটি সাইনবোর্ড লাগাই, তো দেখা যাচ্ছে যে আমার ছাত্র ভর্তি হয় প্রায় 86 জনের মতো দুই সপ্তাহে। তো দেখা গেল যে সেখানে চিতা ভাই সেখানে প্রথম যায়। যাওয়ার পরে সেটা ওপেনিং করতে হয়। তো ওপেনিং করার পরে গুগল সার্চ যাবে 100 ছাত্র হবে নিয়োগ।
ওকে।
তো চিতা ভাই তখন চিন্তা করলো যে উস্তাদকে নিব আমরা সামনের মাসে। তো এইভাবে দেখা গেল যে আমার প্র্যাকটিস চলতে থাকে। তখন বলতেছে যে এক কাজ করো রনি, তো তুমি তো এখন গ্রিন বেল্ট পরীক্ষার্থী, তো তুমি ভালো মতো শেখো, আর সময় পাইলে তুমি আমার বাসায় যাও সাভারে। তো আমি কি করতাম, এটা তখন প্রাইভেটের মতো হয়ে গেল, উস্তাদের কাছে শুক্রবারে শিখি, আর তার ওখানে অন্য একটা টাইম দিতে হয় যে টাইমটাই সে প্রাইভেট করে, উস্তাদ যা শেখায় সেটা প্রাইভেট করে। তো একটা পর্যায়ে দেখা গেল যে সাবারে যাওয়া, তার বাসায় গেলে দেখা যাচ্ছে যে আঙ্গুর নিয়ে যেতে হয়, ফল ফল নিয়ে যেতে হয়, কারণ একটা বাসায় গেলে ওইভাবে যাওয়া যায় না, সিনিয়রের বাসায়। তো দেখা যাচ্ছে যে আমার খুব কষ্ট হয়ে যেত। তো আমি একটা পর্যায়ে আপনার রংপুরে যাই, যাওয়ার পরে আমার সাথে কথা বলি, তো বলার পরে দেখা যাচ্ছে আমাদের চারটা খাট আছিল, আব্বু রেখে গেছিল, তো চারটা খাট আমি 8,000 টাকা বিক্রি করি, বিক্রি করে ওই টাকাটা নিয়ে আসি ঢাকা। আনার পরে আমি ভাবলাম যে উস্তাদ কেউ দিব, দেওয়ার পরে ব্ল্যাক বেল্টার জন্য আমাকে কিভাবে আগানো যায় সে ব্যাপারে উস্তাদ কথা বলবে। তো উস্তাদ তখন রুম থেকে নামছে, কি বাবা, তা আমি বললাম যে উস্তাদ আমি তো এখন গ্রিন বেল্ট, তো ব্লু বেল্ট, ব্রাউন বেল্ট, ব্ল্যাক বেল্ট তিনটা বেল্ট বাকি আছে, তা আপনি আমাকে একটু সহযোগিতা করেন, আমি যাতে ব্ল্যাক বেল্টটা। তখন উস্তাদ বলতেছে বউটা ওই ব্ল্যাক বেল্টটা কি ওইভাবে পাওয়া যায়, তোমাকে আগে ভালো করে শিখতে হবে, আর আমি তো যেভাবে শিখাই আমার তো কোনো সময়ই নেই তোমাকে অন্য সময় দাও, তো তুমি যে কোনো একটা সিনিয়র ভাইকে পছন্দ করো, এটা উস্তাদ বলবে। তা আমার তো চিতা ভাই আছে, তখন আমি কি করবো, ওই শুক্রবারের প্র্যাকটিস শেষে চিতা ভাইকে বলবো যে চিতা ভাই আমার কাছে তো টাকা আছে 8,000, তো আমি তো ব্ল্যাক দিতে চাই। তখন চিতা ভাই কি করছে, ওই সন্ধ্যাবেলায় আমাকে বললো যে ঠিক আছে টাকা আনছো, বললাম যে জি আনছি, তো টাকাটা সম্পূর্ণ টাকাটা আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো উনি বলতেছে যে তাহলে তুমি সাভারে যাই হোক, তো আমি সাভারে যাই, শিবপুর বাজার থেকে যাই। তো উনি যেভাবে প্র্যাকটিস করায় তো দেখা যাচ্ছে যে সময় লাগে,
আচ্ছা
সময় লাগে। তো একটা পর্যায়ে দেখা গেল যে আপনার গুগল স্যার একটা শুটিং এ চলে গেল,
আচ্ছা
তো শুটিং এ যাওয়ার পরে দেখা গেল যে আপনার দায়িত্বটা দিল চিতা ভাই যে ফুল টিমটাকে ফেডারেশনে নিয়ে যাবার তুমি খেলবে। তো চিতা ভাই ছিল যেহেতু উস্তাদের ডান হাত, তো তখন আমাদের ফেডারেশন যে প্রতিযোগিতা হচ্ছে গেমসে, তো এখানে আর্মিরা খেলে, বিডিআররা খেলে, আনসাররাও খেলে। তো দেখা যাচ্ছে যে রুবুল স্যার যেহেতু নাই, তো চিতা ভাই কি করছেন, ওই আপনার আনসারের পক্ষ হয়ে উনি নামছেন। তো উস্তাদ কি করলো, উস্তাদের শুটিং শেষ হবে হলো আপনার বুধবার, উস্তাদ নিজে ড্রাইভ করে মঙ্গলবার রাতেই চলে আসছে খেলার জন্য। এসে দেখে যে চিতা ভাই একদিকে গেছে, আরেকজন আরেক দলে গেছে, তেমন তার দলটা নাই কিন্তু তারা ডিভাইডেড হয়ে গেছে, উস্তাদের ছাত্র কিন্তু তারা ডিভাইডেড হয়ে গেছে। তখন তার সাথে চিতা ভাইয়ের একটা মতমালিন্য হয়, হওয়ার পরে চিতা ভাইকে যে আমি 8,000 টাকা দিচ্ছি তার উস্তাদ জানে, তো বলতেছে যে চিতা আর কখন স্কুলে আসতে পারবো, আমি আমি ছেলে মানুষ করলাম আর ছেলে কিছুদিন পরে শ্বশুরের পায়ে আলাদা হয়ে গেল, এটা তো হয় না, এটা তো মেনে নেওয়া যাবে, তাহলে 20,000 টাকা কেউ দিলে গুগলে তো মানে হামলায় দিল এই কথা বলে। তো তখন আমি আবার ওই কথা যখন শুনলাম মুস্তফের মুখে, তখন আমি মনে করছি আপনি যে বলছিলেন যে সিনিয়র ভাইকে সাথে একটা গ্রাজুয়েশন করার জন্য, তা আমি তো শিখার জন্য 8,000 টাকা দিচ্ছি। তো বলতেছে এই তো বোকামি করছো, এটা তুমি আমাকে জিজ্ঞেস করে বলছো, তুমি আপনার সাথে একটু কথা হলো, তো বলছো আমি তো তোমার টাকা দিতে বলছি, বলবো যে তাহলে যেহেতু তুমি সিনিয়র বয়সের সাথে একটা গ্রাজুয়েশন করেছো তুমি তার কাছে শিখতে থাকো, এছাড়া তারও কোনো উপায় নেই। তো চিতা ভাই জানি কিভাবে জানি কার মাধ্যমে জানতে পারলো যে এই কথাটা আমি বলেছি উস্তাদ। তো চিতা ভাই যখন একটু জানতে পারলো তখন আমাকে বললো যে নেই তোমাকে তো আমি আর শিখাইতে পারবো না, কারণ তুমি উস্তাদকে বলে দিচ্ছি আমরা যে প্রাইভেট শিখাই এটা তো উপকার করি, কিন্তু উস্তাদ জানে না, মানে পরীক্ষা তো উস্তাদই নেই, কিন্তু আমরা যে প্রাইভেটটা শেখাই এটা তো তোমাদের উপকার করি, এটা তুমি উস্তাদকে কেন বলো। তখন আমি তো রিম বেল থেকে যাইতে দেখা যাচ্ছে প্রতি শুক্রবারে একটা করে আর্ট নিতে হয়, এভাবে চলতে থাকে, তো একটু লং টাইম লাগলো আমার, তো দিন থেকে ব্লু বেল পরীক্ষা দিয়ে তো এইভাবে আমি ব্লু বেল পেলাম 2003। তো একটা পর্যায়ে আপনার ঢাকায় আসে এক ছাত্র, তার নাম হলো সাগর, তো সেই সাগরের বাড়ি হলো মায়ানসিং ভ্যালি। তো যেহেতু আমি স্কুল করেছি বুধবাজার, ছেলেটি বুধবাজারে থাকতো, সে আমাকে বলতেছে যে মানে ভাই তোমাকে ভালুকায় কি একটা স্কুল করতে নিয়ে যাবো।
ওকে,
তো আমি বললাম যে দেখো তুমি তাহলে উদ্যোগ নাও, তা বলতে একজন চলে ভালুকায় আমার সাথে, তো আমি তার সাথে ভালুকায় যাই তাদের নানির বাড়িতে। আমি সুতাকে ইনফরমেশন দিলাম যে ভাইয়া ভালো করতে একটু স্কুল করতে চাই, তো দেখো মাঠটার পাও নাকি, তারপরে সবকে জানাও। প্রথম বৃহস্পতিবারের দিন আমি গেলাম, তো যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা একদম ভালুকা গার্লস স্কুলের মাঠ সেখানটা চুজ করলাম যেটা নেওয়া যাবে। তো নিয়ম হলো যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে ওই প্রধান শিক্ষিকার বরাবর, থানার অনুযায়ী সমস্ত অফিসারের পারমিশন নিতে হবে, তো সবগুলো ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এটা আবার স্টেপকে দেখালাম, আবার উস্তাদের একটা লিখিত পারমিশন লাগে, সব কিছুর মূলে ভালুকা স্কুলটা অ্যাক্টিভ হলো। সেখানে ছাত্র ধীরে ধীরে ভর্তি হতে থাকে, এরকম প্রথমে 30 জন 40 জন, দুই মাসে সেটা দাঁড়ায় 160 জন।
আচ্ছা,
তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে ভালুকা থেকে উস্তাদের জন্য ফুল টুল নিয়ে তারা ঢাকায় আসে স্টুডেন্টরা আমার স্কুলে। তো একটা পর্যায়ে গুডবাজার থেকে ভালুকাটা ডেভেলপ হয়ে গেছে।
শাখাগুলো প্রতিষ্ঠা করে যেভাবেই হোক না কোনো এখান থেকে কিছু স্টুডেন্টের মাধ্যমে কিছু রোজগার করা যায়।
তখন দেখা যাচ্ছে ভাইয়া যে লেখাপড়ার যে বিষয়টা সেটা তো ক্লোজ হয়ে গেল, যে আমি চাকরি নিলাম করলাম, আমি নিয়ে রংপুরে চলে গেলাম, সব মিলে শুধু খারাপ। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ভালুকা যখন স্কুলটা হয়েই গেল,
ময়মনসিংহের
ভালুকা, তো গুরুপাদের যে শিক্ষার্থীগুলো আছে তারা আমাকে আবার একটু মিস করতেছে, আমি ওইদিকে বেশি সময় দিচ্ছি বৃহস্পতিবার ওখানে আর এখানে শুক্রবার সকালে। তো একটা পর্যায়ে মামুন নামের এক শিক্ষার্থী ভালুকা স্কুলের সদস্য হয়, তারা স্কুলে ওই মামুন শিক্ষার্থীর সাথে আমি বৃহস্পতিবারের প্র্যাকটিস শেষে তার বাড়িতে যাই, সে নিয়ে যায় রোস্তা রাস্তা আপনার সে বেড়াতে যাবে। তো তাদের বাড়ি এত দূরে, এটা হচ্ছে ভালুকা থেকে প্রায় 10 কিলো, তো সন্ধ্যে 7টার দিকে তাদের বাড়িতে বসবো। তো বলতেছে ওস্তাদ তাহলে আপনি এক কাজ করবেন, আপনি আমাদের বাসায়ই থাকবেন, আমাকে পড়াবেন, তারপর আমার ভাই বোনদের পড়াবেন, আমি আপনাকে বলবো। তো আমি ওনাদের বাসায় প্রথম রাতটা থাকার পরে দ্বিতীয় দিন থাকলাম, তৃতীয় দিনের মাথায় তার বাবার সাথে ফিরছিলাম, কারণ তারা ভাবছে যে আমি রুবেল আসছি, আর ভাই বোন গুলো মনে করছে যে আমি যেহেতু রুবেলের ছাত্র মানে আমি আসছি রুবেল, এরকম আর কি তারা ভাবতেছে। তো একটা পর্যায়ে মামুনের যে ভাই বোন গুলো খুবই দায়িত্ব রাখে, পছন্দ করে যে স্যার থাকে আমাদের বাসায় থাকে।
ততদিনও তো আপনি ব্ল্যাক বেল্ট পান
না? না, তখন ব্ল্যাক বেল্ট পান
আপনি,
তখন আমি ব্লু বেল্ট।
ব্লু বেল্ট পরে আরো তিনটে বেল্ট পান,
আরো ব্লু ব্রাউন ব্ল্যাক আরো দুইটা,
আরো দুটো বেল্ট পান।
আপনি
তাদেরকে উপহার দিতে পারতেন যে ব্লু বেল্ট ধারী
বাবা তুমি যদি আমাদের বাসায় থাকতে চাও তাহলে তোমাদের বাসায় কোথায় রংপুর? তো বললো যে আমার এই ঘটনাগুলো টোটাল যে ঘটনাটা সেটা সে শুনে, শোনার পরে বললো যে তোমার চাচারাই তো তোমাদের জমি জমা সব নিয়ে রাখছে, তো উনি হলো আবার সরকারি আমল, তা আমার সাথে আমাদের বাড়িতে যাবার মনস্থির করে, তা আমি তাকে নিয়ে বাসায় যাই আমাদের বাড়িতে। মানে শুধু জাস্ট আমি যে তাদের বাড়িতে থাকবো সেই সিকিউরিটি আর কি, সে আমাদের বাড়ি দেখতে যাবে। তো আমি আমার চাচাকে ফোন দিলাম বড় কথাকে যে মেহমান আসতেছে, প্রথমে আমাদের বাড়িতে গেল আমার আম্মু যেখানকার, তো বললাম যে এইটাই আমাদের বাসা পরিচয় হবে, আম্মুকে রেখে নিয়ে গেলাম চাচাকে রংপুর, সেখান থেকে নিয়ে গেলাম আমার দাদার বাসা। এবং ঘুরে ফিরে সে দুই তিন দিন থাকে, থাকার পরে বলতেছে যে রনে তুমি থাকবা ভালুকা আর তোমার মা থাকবে এখানে, তো তোমার মাকে তুমি নিয়ে নাও সাথে, মাকে নিয়ে কোলে রাখবে, মা মানুষ ফেলায় আম্মা তো আমাকে পাই খুবই খুশি, 4 বছর পরে আমাকে পাইব, এই যে কারাতে করতে করতে তো আমি এগিয়েছি, মাকে আর কি দিব। তো মাকে নিয়ে আর দাদার বাসা আসবে থাকি তাদের বাড়িতে। তো এই ফাঁকে যে জিনিসটা হলো যে মামুনের যে ছোট বোন মোসাম্মদ লাভলি, তখন ও ক্লাস 6 পড়ে, তাকে তখন দেখা যাচ্ছে যে ভালো লাগার বিষয়টা চলে আসে, ও আমাকে লাইক করে আমি ওকে লাইক করি, দেখা গেল যে একটা পর্যায়ে আমাদের কথা এরকমই হয় যে ও আমাকে ভালোবাসে বলে আমিও তাকে ভালোবাসি বলি, কিন্তু এটা বাড়ির কেউ জানে
না। এটাকে আপনার জীবনের প্রথম বলা
ফার্স্ট আসলো, এটা হলো সম্মত লাগবে
যেহেতু
থাকি তো ওটা কেউ বুঝতো না, পড়তো পড়া চলে আসতো দেখা হতো, ওটা এইভাবে চলতে থাকে। আমুন তো থাকতো আরেক ঘন্টা, আমুন জানতো তো একটা পর্যায়ে এরকম হলো যে ও বলতেছে যে তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমার আম্মুকে বলে। আমি ওই সময় ওকে তো আসলেই লাইক করি, তা আমি যে ওর আম্মুকে বলে থাকছি যে আমি ওকে তোমাকে বিয়ে করতেছি, এই কথা বলাও সে আমার থাকাও সে বলতেছে যে আপনি তো এখন বলতেছে আপনি তো বিয়ে প্রস্তাব দিয়ে ফেলছেন,
আমি আপনার সন্তানকে এত বেশি ভালোবাসা দিতে পারবো যে সে না খেয়েও থাকতে পারবে আমার সঙ্গে। এবার ঘর থেকে বলুন
বলতেছি যে তাহলে আপনি এক কাজ করেন, আপনি ভালো থেকে আমাদের বাসায় আসতে হবে। আমি তো বললাম ঠিক আছে, স্টুডেন্টরা শুনে অবাক যে উস্তাদ বিয়ে করবে, তো ওরা খুবই খুশি, কিন্তু ওরা শুধু একটা জিনিসই চিন্তা করছে আমি উস্তাদ, আর কিছুই ভাবে না। তো ওরা বলতেছে উস্তাদ আপনার বিয়ের যাবতীয় খরচ যা লাগে সবকিছু আমরা দেব, আমরা সব বেতন উঠাইয়া গাড়িটা নিয়ে উঠাব। হ্যাঁ আমি তো রাজি, তা আমার তো তাদের বাসায় ওরা দেখা গেল যে আমি বরপক্ষ হয়ে আপনার 2004 সালে 4 জুন আমার স্টুডেন্টকে নিয়ে তাদের বাড়িতে গেল বিয়ের প্রস্তাব, মানে বিয়ে গ্রহণ করে তার বাবা। তো আমার যে আয়ের যে উৎসটা এই কারাতে ছাত্রগুলো ওরা যা বেতন দিত তাই ছাত্রদের উপস্থিতিতে আমার মায়ের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। তো বিয়ে হওয়ার পরে আমি থাকতে থাকি আর ওই কারাতে চলতে থাকি, আর তুমি জব ওখানে এভাবে চলতে থাকি আমাদের সংসার জীবন। তো একটা পয়েন্টে শশী বলতেছে যে বসো তোমার আর ভাইগুলো কোথায় থাকে, আমার একটা ভাই থাকে তো নারায়ণগঞ্জ, তো তুমি বিদেশ চলে যাও। তার যে আমি যেহেতু বিদেশের ছাত্র আমি বাংলাদেশে থাকবো, আমি যাবো না, আপনি আমার ছোট ভাই থেকে পাঠাই দিবেন। তো তো তোমার ছোট ভাই কই থাকে, তার বললাম যে আমার ছোট ভাই নারায়ণগঞ্জ থাকে। তা আমি একদিন নারায়ণগঞ্জে আসলাম, আমার ছোট ভাই থাকে ওই জনের কাছে, যাওয়ার পরে দেখি যে ভাইটা আমার একটা চাকরি করে ওষুধ কোম্পানি ওখানেই থাকে খাতে। হ্যাঁ স্যার, তো আমি যা বলার পরে বললাম যে ভাই তোমাকে তুমি বিয়ে করছে ভালো কাজ, তো তুমি যাই সেগুলো আমার ছোট বেটা তার একটা বোন ভাঙিয়া তাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি।
আচ্ছা আমাকে একটু বলবেন যে বিয়েতে তো আপনার ভাইরা উপস্থিত হতে পারতেন, শুধু আপনি মাকে নিয়ে গিয়ে বোধ হয় বিয়েটা করবেন কেন?
হ্যাঁ, যেহেতু মা ওখানে উপস্থিত আসছিল, তো একটা পর্যায়ে দেখা গেল যে আমি 2-3 দিন পরে আমার ছাত্রদেরকে নিয়ে শুধু ওখানে অবস্থান করি এবং আমার আম্মু তো ওখানেই থাকে, আমার উপস্থিতিতে আমাদের বিয়েটা সম্পন্ন
হয়।
আমি তখন ওইটা বুঝি নাই যে তারা তাড়াহুড়া করেছে কিনা।
আচ্ছা আপনার বয়স তখন কত ছিল?
আমার বয়স 18
তখন। 18 আর মেয়েটার বয়স?
11।
ওকে, মেয়েটার বয়স তখন 11, লাভলি, আর আপনার বয়স তখন 18 বছর। আপনি তখন আলটিমেটলি কিছু করেন না এই কারাতে করে, কোন রকম আপনার কত রোজগার ছিল মাসিক?
দেখা গেল যে মাসে কোনো মাসে 10,000, কোনো মাসে 12,000। কারণ দেখা যাচ্ছে যে 100 স্টুডেন্ট ছিল, এবার পার স্টুডেন্ট 300 টাকা করে দিতে হবে,
এইটা দিয়ে আপনার সংসার চ্যালেঞ্জ মানে চলতো। ওকে, এই অবস্থা আপনি বিয়েও করেছেন।
তো ছোট ভাইয়ের সাথে আমার শৈশবের কথা হয়, তো বলতেছে যে তাও আপনি আমাকে বিদেশ পাঠাবেন, তো আমার ভাই তো এত কিছু একটা নিয়ে বিয়ে দিয়েছেন, আপনারা জানেন আমরা তো কেউ উপস্থিত ছিলাম, তো ভালো মন্দ আপনাদেরকে তো দেখে রাখতে হবে। এটা ছোট ভাই বললো, ছোট ভাই তাকে বললো কি আমার শ্বশুর যে তুমি 15 দিনের মধ্যে পাসপোর্ট করে ফেলো, ভিসা চলে আসবে, তোমাকে বিদেশ পাঠিয়ে দেবো। তখন আমার ছোট ভাই পাসপোর্ট করবে কোথায়, তখন চলে গেলো রংপুর, যে ওই আমার চাচার বাসায় গেলো, বড়চাচার বাসায়। তো আমার চাচাতো ভাই তিনি বাবুল ভাই জনকে পাসপোর্টটা করে দিল, কিন্তু পাসপোর্টটা করতে লাগলো হলো আপনার 14 দিন।
আচ্ছা,
এই 14 দিন সে ওখানে ছিল, পাসপোর্ট নিয়ে ফিরে এসে দেখে সে যে জায়গায় চাকরি করতো সে চাকরিটা নেই, তখন সে কোথায় থাকবে? সে আমার ওখানে গেল, ভালুকায় গেল। যাওয়ার পরে আমার শ্বশুর পাসপোর্টটা দেখার পরে বলতেছে টাকা পয়সা কোথায় পাবো, তোমরা কিছু দাও আমি কিছু দিই। এই কথা তখন বললো, তখন আম্মু বলতেছে যে দিয়ে আপনি তো বলছিলেন পাঠাবেন, আমার ছেলেটা কোথায় যাবে, তুই থাকবে, তা বলতেছে যে আপনি একটা ব্যবস্থা করেন, এটা বলে করে আমার ছোটবেলাতে খুব মন খারাপ করে সে ওইখান থেকে সন্ধ্যাবেলায় রাগপুরে চলে আসে বড় ভাইয়ের বাসায়। ভাবি আসছে তখন তাদের বাসায় উঠে এসে তার গ্রুপ হলো একটাই যে আমার চাকরিটা খেলো, হ্যাঁ এটা কেমন, আর দেখা গেছে তখন বললো যে পাঠাবে, পাসপোর্ট করতে বললো আর এখন পাঠাবে না, তো একটা মন মানিন্য হলো তার সাথে শ্বশুরের সাথে। আশা করে সে বড় ভাইয়ের বাসায় যখন উঠে তো থাকে খায়, তো ভাইয়া ভাবি বলতেছে যে আচ্ছা জনি থাকুক এখানে, যেহেতু চাকরি নেই যে কয়েকদিন থাকে থাকুক। এতে কি হলো ভাইয়া যে জিনিসটা ছোট ভাইটা থাকে বড় ভাই তো কাজেই যায়, এরকম করতে করতে দেখা গেল যে সে জিদ করেই কিনা ভবিষ্যতে তার একটা মিলিয়ে শুনবে ছোট ভাই।
ওকে ওকে আমরা কিছুটা হলো আয়োজন করতে পারছিলাম।
বড় ভাই আমাকে মাঝে মাঝে ফোন করতো যে তুই আয় তুই আয় এখানে কি হচ্ছে, দেখা যাচ্ছে জনকে জিজ্ঞেস পাঠাইল না আমাকে জিদ করে কি আমার সংসারটা ভাঙবে নাকি, তো বড় ভাই ধরনের কথা বলতে থাকে। তো আমি তো আম্মা যেহেতু আছে আর আমার স্ত্রী এই সাইডটা আমি আসি ওই সাইডটা এই সময় দিয়ে বসে, তা আমি বললাম যে আচ্ছা তাহলে কি করা যায়, তা আম্মাকে আর আমাকে বুঝাই ফেলছে যে তোমাদের ওই অঙ্কুরে বাড়িটা রাইখে কি করবা, তো জিজ্ঞেস পাঠাইতে আর এখানে কিছু জায়গা কিনে দিই তোমাকে, তোমরা সুখে শান্তিতে থাকতে পারো। তো ওই শ্বশুর আমার কি করলো একদিন আমাকে নিয়ে এই নারায়ণগঞ্জে আসলো আমার ভাবির এখানে বড় ভাইয়ের এখানে। আসার পরে তো দেখা গেল যে জন্মও উপস্থিত, এখানে যারা বাসা ভাড়ার আশেপাশে থাকে তারাও উপস্থিত, তো তারা বললো যে এটা তো এতিম মানুষ যদি আপনার হলে একটা উপকার হয় করে যান, বিদেশ পাঠাইলে পাঠাই। তখন কি করলো আমরা সিদ্ধান্ত নিলাম যে রংপুরের বাড়িটা বিক্রি করবো, তো উনি দেখলো যে এটা আমার মায়ের নামে, তো আম্মা আমি এবং আমার শ্বশুর এই তিনজন একজন আমাকে যাওয়ার পরে চাচাদের সাথে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই বাড়িটা বিক্রির প্রস্তাব দেওয়া হয়, দিলে আমাদের বাড়ির পাশে যে মামুন ভাই থাকে উনি বলে যে জানি এটা তো আমার অধিকার, তোমার আমার বাড়ির পাশেরটা হলে তোমার না, তো তোমার অন্য লোক যদি ঢুকে তাহলে এটা কেমন দেখা যায় না, তো তোমার বাড়ির মূল্যটা আমরা ন্যায্য মূল্যেই দিই বলো কত। তখন দাম দর ঠিক করে হলো 2,75,000 টাকা, ঠিক আছে। তো এই টাকাটা তারা বলতেছে যে খালাম্মা যেদিন আসে আইসা রেজিস্ট্রি করে দিবে টাকা পয়সা তোমার হাতে দিয়ে দিবে। তো উনিও যেহেতু গেছে তা আমরা মামুন ভাইদের বাসায় থাকি মানে পাশের বাসায় থাকি, তো একদিন সকালে রেজিস্ট্রি করতে যাব, তো রেজিস্ট্রি করার আগে টাকা দিবে না রেজিস্ট্রি করার পরে টাকা দিবে, তো এই নিয়ে মামুন ভাই একটু দ্বিধাবোধ করতেছে যে আগে রেজিস্ট্রি হবে নাহলে তোমার চাচাতো ভাইরা আসবে যদি দখল না দিল তখন সমস্যা, এখানে আমরা রেজিস্ট্রি করে টাকা তুমি দিয়ে যাবো। তো শ্বশুর বলতেছে যে ঠিক আছে,
শ্বশুর মানে আপনার শ্বশুর?
হ্যাঁ আমার শ্বশুর আম্মা আমি তিনজন।
এবং এটাই হচ্ছে আপনাদের সারা জীবনের শেষ সময়?
শেষ সময়।
প্রিয় শ্রোতা আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আজকে রনির জীবনের গল্প আপনারা এখানে শুনছেন, রনির পরিবার রনি সবকিছু মিলিয়ে রনির জীবন এবং সেই জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ লোবান এবং আরজে শাকিব। আর আপনারা যদি আজকের এই অতিথিকে দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, hello8920 বানানটা হচ্ছে HELLO8920। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
4 মিনিট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া, আর আজকে রনির জীবনের গল্প আপনারা শুনছেন। আপনার জীবনের গল্প যদি আপনি আমাদের স্টেশনে এসে হ্যালো 8920 তে বলতে চান, জীবনের গল্পে যেখানে লাখ লাখ শ্রোতা কান পাবেন অনুষ্ঠানটির সময় দেশ এবং দেশের বাইরে থেকে, আমরা সত্যি সত্যি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই এই অনুষ্ঠানের জন্য যে এই অনুষ্ঠানটিকে মানুষ এত বেশি ভালোবাসা দিয়েছেন। আমরা 120তম পর্ব পার করে দিয়েছি কিছুদিন আগে, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি অনুষ্ঠান হোক হ্যালো 8920 যেটা 1000তম পর্ব পার করে। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং শুভকামনা থাকলে আমরা সেটা নিশ্চয়ই করতে পারবো, কারণ এই অনুষ্ঠানটি হচ্ছে আপনার অনুষ্ঠান। এখানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দিয়েছে এবিসি রেডিও আপনাকে আপনার জীবনের কথা বলার জন্য। উদ্দেশ্য একটাই, আপনার জীবনের কথা শুনে মানুষ, আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, তারা যেন আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি, কিছু শিখতে পারি। ওকে, আমরা চলে যাচ্ছি আজকে রনির কাছে। আর রনিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। পেজটিকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 নাম্বার দিয়ে যাবেন। হ্যাঁ রনি, আপনি যেটা বলছিলেন
সকালবেলা ঠিক হলো, আমি যাবো বুঝতে অফিসে, তো আমরা তিনজন বুঝতে অফিসে গেলাম, দলিল সম্পাদন হলো, হওয়ার পরে মামলার টাকা দিল, দিলে খুব 75,000 টাকা। তো আমার শ্বশুর তখন বলতেছে যে অনেক তো, এতগুলো টাকা তো ঢাকায় নেওয়া যাবে এভাবে হাতে, তো এটাকে তো ব্যাংক ড্রাফ্ট করতে হবে। আমি বললাম যে আমি আমাদের স্যারের সাথে কথা বলেছি, ওস্তাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। তো সে আমার আম্মুকে বলতেছে রুবুলের নামে কেন অ্যাকাউন্টে জমা হবে, আপনার নামে অ্যাকাউন্ট হবে, তো সে যদি রুবুলের নামে অ্যাকাউন্ট করে পাঠায় তো টাকাটা তখন আপনি তো উঠাইতে পারবেন না, এই ধরনের কথা আম্মুকে বলে। আম্মু বলতেছে যে না থাক, আমার নামে আমি অ্যাকাউন্টে যাবো। কিন্তু আমার শ্বশুর কি করলো, যখন সোনালী ব্যাংকে গেল, রংপুর সোনালী ব্যাংকে, তো সেখানে গিয়ে সে বলতেছে হাতে কিছু টাকা নেই আর টাকাটা দিদি করে পাঠাই দিল ভালিকা সোনালী ব্যাংকে। তো মকবুল সরকার লিখে 1,75,000 টাকা পাঠিয়ে দিল ভালিকা সোনালী ব্যাংকে। তখন যখন রিসিপ্টটা মকবুল সরকার লিখছে, তখন আমি বললাম যে আম্মু সে তো মকবুল সরকার লিখছে তার নামে, এটা তো তোমার নামে রেখে দিল। তা বলতেছে যে ওইখানে যা ভাঙানো যাবে সমস্যা নেই, দিদি যার নামে ইচ্ছা পাঠানো যায়। তো এই দিদিটা আমার শ্বশুর কি করলো, তার নামে 1,75,000 টাকা পাঠিয়ে দিল আর বাকি টাকাটা হাতে নিয়ে ভালকে আসলো। আসার পরে সে বলতেছে তোমাদের আম্মুর জায়গা প্রথম ভাঙছি, তোমার আম্মুর মায়ের নামে জায়গা, আগে জায়গা কিনে ফেলো। তো সে জায়গা খুঁজতেছে এলাকায়, পায় না। পরে করতে বললো যে আমারই জায়গা আছে, তোমরা আমাদের জায়গা কিনো, আমার জায়গা কিনো। তো আমার শাশুড়ি আবার বলতেছে না, এটা আপনার কাজ করেন না, আমার স্বামী ভালো না, আপনাদের জায়গা যেহেতু কিনবেন আমরা একটু দেখি। তো তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে 1400 জায়গা পাওয়া, টাকা আসলো 15 দিন পরে, হালকা দিদির টাকাটা আসে 15 দিন পরে। তো আসার পরে তার হাতে যে টাকা আছে 1,00,000 টাকা আমরা যেটা নিয়ে আসলাম, তো বলতেছে যে তোমাদের খাবার সংস্থাকে তুমি ধানের উপরে ই করি টাকাটা দিই, ওই এলাকার কে কারা আমি তো চিনি, ওনাকে 32,000 টাকা দিলাম, সে 32 মন ধান দিল 6 মাস সম্পূর্ণ, আরেকজনকে 20,000 টাকা দিল, সে 20 মন ধান দিল, এইভাবে টাকাটা সে ডিভাইডেড করলো। তারপরে 15 দিন পরে যখন টাকা আসলো বরাবরের মতো সে যাইয়া তা অ্যাকাউন্ট করবে এখন কানাডা। তো আম্মুর ছবি নিয়ে গেল, আমাকে সাথে নিয়ে গেল। তো সে যখন এখানে অ্যাকাউন্ট করতে গেছে, তো ম্যানেজার সাহেব বলতেছে যে মকবুল সরকার আপনার নামে তো অ্যাকাউন্ট হবে, এই এতগুলো টাকা রংপুর থেকে আসলো কার টাকা? ম্যানেজার সাহেব প্রশ্ন করছে। তো বলতেছে এটা আমার বোনের টাকা। বলতেছে যে আপনার বোনের নামে অ্যাকাউন্ট করেন, তো সুপারিশ ছাড়া তো অ্যাকাউন্ট হয় না, টাকা একটা ব্যাংক কর্মী করতে সুপারিশ লাগে।
মানে অ্যাকাউন্টটাকে আপনার শ্বশুর নিজের নামে করতে চান?
হ্যাঁ। তো ওরকম দেখা যাচ্ছে যে ম্যানেজার সাহেব বলতেছে যে এখানকার ভালুকার যে সোনালী ব্যাংকের ম্যানেজার, সে বলতেছে যে মকবুল সাহেব আপনার নামে তো অ্যাকাউন্ট হবে না, আপনি বোনের নামে করেন। তো সে কি করলো যে পার্শ্ববর্তীতে যে উকিল আছে একজন সরকারি উকিল সাহেব, তার ওখানে যা বলতেছে এরকম অনেক কিছু টাকা আসছে রংপুর থেকে, অ্যাকাউন্ট করা লাগে একটা সুপারিশ দেয়, তো ওনার তো ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, তো ওনার তো সুপারিশ লিখে দেওয়ার পরে দেখা গেল যে সে তার নামে অ্যাকাউন্টে ছিল, টাকা তার অ্যাকাউন্টে জমা হয়। তো উনি একদিন বললো যে জমি পাওয়া গেছে, তখন 1,75,000 টাকা থেকে আবার 50,000 টাকা উঠে, উঠার পরে দেখা গেল যে আমাদের 48,500 টাকা দিয়ে 1,400 জায়গা কেনা হয় মিডল। কেনার পরে বলতেছে যে এটা রেজিয়া পেটে রিসিপ্টটা দেখাইলো আমার আম্মু।
This track was downloaded from FusionBD.com. Mm-hmm.
আমরা জায়গা যেহেতু কেনা হলো, আমাদের শান্তি হলো, জনে গেল, বড় ভাই গেল, ভাবি গেল, দেখে তারা খুবই খুশি। কিন্তু বিদেশ, এই বিদেশের কথা সে বলছে, যারা তো জন্ম যায় দেখে টাকা সব ডিভাইডে ধানের উপরে লাগাইছে, জায়গা কিনছে, বিদেশ যাওয়া তো না। তখন বলতেছে যে ওই সব কিছু যা কিছু করছে সব রঙের জন্য করছে, তার জানা
রাইট লজিক,
তার মেয়ের জন্য, মেয়ের সুখের জন্য এইসব করছে। তো ভাইদের ভিতরে, আমার ভিতরে, মার ভিতরে দ্বন্দ্বটা এইভাবেই চলে আসে। আসার পরে দেখে গেল সে আরেকটা জিনিস যেটা করছে, মায়ের নামে যে রিসিপ্টটা দেখায় সেখানে শুধু মায়ের নাম নয়, আমার নামও জুড়ে দলিলের মধ্যে রেজিয়া বেগম এবং সাহেবুর রহমান নামে। তিন মাস পরে তো দলিল পাওয়া যায়। তো দলিলটা যখন দেখা গেল, তো ভাইয়েরা বলতে দেখছো এইখানেও দেখো জায়গাটা কিনলো, সেটাও রনির নামে আর মায়ের নামে,
বিগ মিস্টেক।
তো দেখা গেল যেটা তো সে ঠিক করে, কারণ প্রতিবাদ তৈরি করবে, তো প্রতিবাদ এই জন্যই করতে পারে না। দেখা যাচ্ছে সেই লোকটা রংপুর থেকে আমাদেরকে আনছে, আনার পরে তার মেয়ে তার সুখের জন্য আসতে দেখা যাচ্ছে মা ভাই এরা খুব কষ্টে কষ্ট পাইল বিষয়টা। তারা বললো যে এখানে আমাদের থাকা হবে। তো শ্বশুর বললো যে তাহলে আপাতত তোমাদের একটা টিন সেট ঘর করি, আমাদের এখানে মাটির ঘর হয় তো শীতকালে মাটির ঘর করা যাবে। তো টিন সেট ঘর করে আম্মা আমি লাভলি আমরা বসবাস করতে থাকি। তো ভাইয়া ভাবি জনি তো কেউ ঠাই পাইল না, তারা এখানে চলে আসলো নারায়ণগঞ্জে দেখে থাকার জন্য। এদিকে যে ঘটনাটা তার দিন দিন ঘটতে থাকলো, ভবিষ্যতে সেটা তার পাকা হতেই থাকে। ছোট ভাই তো বড় ভাই এরকম তো চিকেন পাত্রেই আছে যে রনি দেখ জনি কিন্তু বেশি করতেছে। তো একটা পর্যায়ে তো লাভলি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আমার আম্মুর সাথে তার রিলেশনটা ভালো, তোমার মা এখানে থাকতে পারবে না, কি করা যায়। তো আমি আবার বড় ভাইয়া বললাম যে ভাইয়া আসলে এক কাজ করো, তোমাদের বাসা ভাড়া দেওয়া লাগবে না, তোমরা এখানে চলে আস। ভাইয়া ভাবি গেল, এমন এক পরিস্থিতি হলো আমাদের যে টাকা পয়সাগুলো আমরা আনলাম, বাড়ি করলাম, ঘর করলাম, তারপরে যে ধানের উপরে দিলাম, সেটা তো ছয় মাস পরে ধান পাওয়া যাবে। টাকা পয়সা যেহেতু নাই, তখন বড় ভাই একটা সময় থেকে টাকা উঠাইয়া ঘর করলো। তো ভাইয়া ভাবি ওখানে থাকে, আমরা এক ঘরে ওই এক ঘরে আমরা একসাথে। কিন্তু দেখা গেল যে আমার যে সহযোগী নয় সে তো ভাবিকে দেখতে পারে না, ভাবির সাথে তো ভগবতী তো হচ্ছেই টুকটাক। তা আমি এবার ভালোটা একটা জবে ঢুকলাম, এই প্রথম জবে ঢুকলাম সংসারের ঠিকানার জন্য, সংসার দেখানোর জন্য। তো চাকরিটা এমন হলো যে আট ঘন্টা ডিউটি আর শুক্রবার করে অফ, তাড়াতাড়ি যে পর্ব সেই গ্লোবেল থেকে আবার শুরু হয়, যেহেতু এখন সবকিছু হইল তো আবার প্র্যাকটিস শুরু। তো আমার যে ওয়াইফ সে আমাকে কোশ্চেন করতো এটা করো এটা করো, এখন আমি তাকে বুঝালাম যে শোনো প্র্যাকটিস তুমিও করো। তো বলতেছে যে আমি পারবো না, তো তাকে ওস্তাদের কাছে নিয়ে আসি। দেখা করে বলতেছে যে তাহলে আমার ড্রেস বানাই দাও, আমি তাকে ড্রেস বানাই
দিলাম।
বলতেছে যে রনি তাহলে তোর বউ যদি শেখে তাহলে তাকে ভর্তি হতে হবে। তখন ওস্তাদের কাছে ভর্তি করাই, তখন আমি আরো শুক্রবার হলেই আমরা চলে আসতাম প্র্যাকটিস করার জন্য। করতে 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 প্র্যাকটিস করতে করতে 2007 যখন হয় তখন আমি ব্ল্যাক বেল্ট পরীক্ষার্থী হই। আমি আর ও আসার পরে আম্মু দিকে বাসায় খাবার দাবার বেঁধে রাখতো, ঢাকা থেকে যেতে একটা বাজতো, কারণ ওস্তাদ ছুটি দেয় 6টায়, এই মহাখালী থেকে যাইতে গাড়ি পাওয়া যায় না, রাত্রে 12টা 1টা বাজতো। তো এভাবে আমাদের আর কি প্র্যাকটিসের জীবনটাও চলে, আম্মুও থাকে, ভাবিও থাকে, সুখের সংসার হয়, কোনো আলাদা জায়গাটা না। ছয় মাস হওয়ার পরে ধান যেটা আসবে সেটা আমাদের বাড়িতে না এসে আসছে হলো তাদের, কারণ ইস্তামগুলো করছে সে তার নামে, আমার শ্বশুর তার নামে। ঠিক আছে, কিছুতেই তো ভাবি আম্মা এরা মেনে নিচ্ছে না, এখন থেকে সে ভাবি বড় ভাইয়ের তো ওই এলাকায় কিছু লোক পরিচিত হয়ে গেছে। ওই লোকগুলো বলতেছে যে কাকে টাকা দিচ্ছেন, একজন জানেন না বুঝেন না মানুষের টাকা দিচ্ছেন, এখন কি করবো, এই ঝগড়া কে থামাবে, আমি তো থামাই দিই পারবো।
কার সাথে?
আম্মা ভাবি বড় ভাই শ্বশুর, মানে মারামারি হাতাহাতি অবস্থা শ্বশুরের সাথে। শ্বশুর একটা পর্যায়ে লাঠি মাঠি নিয়ে আসে বড় ভাই কেন, তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের সাথে মারামারি করবে শ্বশুর। পরে বলতেছে যে লাভলি কি করলো, বড় ভাইয়ের মাথা ফাটায় বড় ভাইয়ের মাথা ফাটাই দিল, মাথাটা এরকম বেড়ে রাখছে। আমি আয়সা অফিস থেকে আয়সা দেখি যে বড় ভাইয়ের মাথা বলতেছে দেখতে না, আমি কি, আমি অবাক হয়ে গেলাম যে কি হইল।
আপনি যেন কি বেল্ট হারিয়েছিলেন?
আমি তখন গাউন পরে
আপনাকে কেন কোশ্চেনটা করছিলাম, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। কোন বেল্টই আসলে সময় মতো কখনো কাজে লাগে না, ইনফ্যাক্ট বেল্ট যে কখনো কখনো খুলে যায়।
বড় ভাই থাকার মতো বড় ভাই ভাবি চলে আসে, আবার সেই সানা করে আসার পরে তারা ওখানে থাকে, আমি আম্মা নিয়ে থাকতাম। তো দেখা যাচ্ছে যে 2007 থেকে আমি অনলাইন বই পরীক্ষা দিই, তো তখন আমি আমার ওয়াইফকে নিয়ে আসিনি পরীক্ষার সময়, কারণ যে পিটুনি খাইতে হয় যে জিনিসটা হয় ব্ল্যাক বেল্টে আটজনের সাথে ফাইট গ্রুপ ফাইট তাই সব কিছু মিলে আমি একটু চিন্তা করছি যে আমাকে ব্ল্যাক বেল্ট অর্জন করতেই হবে, এই জন্য আমাকে ত্যাগ করতে হবে কিছু সংসার। তো দেখা যাচ্ছে বাসায় ব্লাক বেল্ট রেখে আমি এখানে আসি মগবাজারে, এসে দেখা যাবে ব্ল্যাক বেল্ট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করি, এবং দেখা যাচ্ছে যে আমার এই পরীক্ষাটা দিতে সময় লাগে প্রায় 3 সপ্তাহ।
আচ্ছা,
3 সপ্তাহ নন স্টপ প্র্যাকটিস করে তখন ব্ল্যাক বেল্টের সময়। তো রিজিস্টারের ওয়াইফ মানে আমার ভাবি বলতেছে রনি কি করে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিবে, ফাইটও তো তিনটে না, আটজনের সাথে রেজাল্ট একটু কমায় আসবে। তো রনি স্টপ বলতেছে কি বলো নি, বিষয়টা হলো যে ছেলে আমার ছেলে কোন জায়গায় যদি সিটি বাই করি আমরা তাহলে তো জীবনে আমরা ঠকাই দিব, হ্যাঁ এটা করা যাবে না, এটা বলব। পরে দেখি যে আমাকে যখন আটজন অ্যাটাক করলো, তো আমি তো সামনের তারে দেখি তো পিছের তারে দেখি না, ধাম ধুম কিক পাম একদম আমি মাটি, এক মিনিটও যাবে 5 মিনিটের খেলা। এই যে আমাকে ফ্যামিলি বাতাসে নিয়ে হয়েছে ওটা বুঝে শুয়ে রাখছে, লাগবে তোর জিপ লাগবে লাগবে, তাহলে নিশ্চয়ই 2 টাকার মেডিকেল পাঠাই দিবে। তো আইসা মনে করেন আবার দাঁড়াইয়া দেখা যেটা বেশি মারছে ওটার দিকে আক্রমণ করে দেখা যাচ্ছে যে ওটাকে সাইড কিক মারে ওটাকে ধরা, দেখা যাচ্ছে আমি তো আমার মানুষকে দেখছি বাহাব ভাই তো খুব ভালো, হ্যাঁ তো দেখা গেল যে আমি খুব সুন্দর মতো 5 মিনিট টিক এবং চলি। পরের সাথে দেখা যাচ্ছে বরাবর মতো যেভাবে রেজাল্ট গুলো দেয় উত্তর বিল করে দেয়,
তার মানে 8 জন আপনাকে অ্যাটাক করে 5 মিনিট ডিফেন্স করতে পারলে আপনি ব্ল্যাক বিল পাবেন। ওকে,
পরে আবার দেখা যাচ্ছে যে লাস্ট যেটা লাস্ট ফাইটটা উস্তাদের সাথে করতে হয়, 8 জনের পরে লাস্ট ফাইটটা উস্তাদের সাথে করতে
মানে রুগেলের সাথে,
হ্যাঁ পরে উস্তাদের সাথে ফাইট করি। করার পরে দেখা যাচ্ছে যে উস্তাদ কোনো সেফটি ব্যয় করে না, বলতেছে পয়েন্ট নিতে আবার একটু আবার বললো যে আমি তো উস্তাদ আমি তো তোদের শিখেছি আমি যদি একটু সেফটি ব্যয় না করি তাহলে জীবন হতে পারবে। তো দেখা যাচ্ছে আমি 2-4 কিক মারলাম উস্তাদ কিভাবে ব্লক করলো, আমি একটা উস্তাদ লাগাইতে পারলাম। তো যাই হোক উস্তাদই দিচ্ছে, তো আমি হয়তো বা পয়েন্ট একটু হয়তো উস্তাদে দিতে পাইছি, তাহলে কিন্তু বিল পাবো। উস্তাদ যদি বলে যে আমার তো হারাইতে পারে, তো মানে ড্র হোক আর যাই হোক উস্তাদের সাথে ফাইট করার পরে দেখছে যে আমি কি কি দিই, তো ব্ল্যাক বেল্টটা করলাম ২০০৯ সালে দেখা গেল যে আমাদের বাবু আসে। বাবু জন্মগ্রহণ করে তার নানার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, নিমন যখন হয় তখন আম্মু বেড়ানোর জন্য চলে আসে ভাইয়ার কাছে। আসলো আদর করার জন্য দেখার জন্য, আমার সহকর্মী দেখা যাচ্ছে যে আমার আম্মুকে এত ডিস্ট্রাইক করতো যে কোনো বউ পরে কিনা জানি না, মানে দেখতেই পারতো না। তো একটা
পর্যায়ে সন্তানের জন্য খুব কষ্টকর, আমার এই জায়গাটা একটু যে শেয়ার করছি থামাচ্ছি আপনাকে, স্ত্রী এবং মা এই দুই জায়গার মাঝখানে একজন ছেলেকে যখন কখনো নিশ্চুপ থাকতে হয় কখনো কোনো পক্ষ বেছে নিতে হয়, এটা যে তার জন্য কতটুকু কষ্টে এবং কতটুকু প্যাথেটিক, একইভাবে ভাইস ভার্সা আমি বলতে পারি একটা মেয়ের জন্য যে শ্বশুর শাশুড়ি কিংবা নিজের মা পরিবার এই জায়গাগুলোতে যখন একটা পক্ষ বেছে নিতে হয় এবং সাইলেন্স থাকতে হয়, এটা যে কি পরিমাণ কষ্টের, সব জায়গা থেকেই কষ্টের। আমার মনে হয় জায়গাতে যদি সিচুয়েশনগুলোকে কোনো না কোনো ভাবে ডিলিট করে দেওয়া যায় তাহলে বিন্দুমাত্র হোক আর পাহাড় পরিমাণে স্যাটিফাই যেন মনে হোক, হ্যাপি থাকার জন্য যেটা সবারই করা
উচিত। এরকম এত কষ্ট পেতাম যে ও আমার আম্মুকে একটুকু দেখতে পারতো না, কেন দেখতে পারতো না, যে আল্লাহ আমি কাকে আমার জীবনসাথী করলাম, যেমন আম্মা আজকে এত কষ্ট করে আসলো সপ্তাহ চিকিৎসা করে তখন আম্মা একটু আশীর্বাদ ছিনে নিতে পারলাম। তো আমার আম্মা মনকে দেখে চলে আসে ঘরে বসে বসে
কি করবো।
তো একটা পর্যায়ে আম্মা ফোন দিচ্ছে যে উনি আর কারণে এদিকে জমির অবস্থা, জমির অবস্থা। তো আমরা আসলাম, আসার পরে দেখি জমিও নাই
ভাবিও,
এরা মর্নিং ওয়াকের কথা বলে সকালবেলা বের হয়েছে আর শুধু বাচ্চা একটা দেখে কিছু দোকান বাকি করে সে তারা লাপাত, কারণ বড় ভাই একা একা কি করবে। তো বড় ভাই আমার সাহায্য চাইবে আমাকে দিতে, আমি বললাম ঠিক আছে শাশুড়ি খুবই ভালো মন্দ, এখন আমি ছাড়া আর কেউ নাই এখানে, শুধু আমি লাভ দেয়াল নাই। তো আমাদের দিনকাল চলতে থাকে, সংসার জীবন চলতে থাকে। আমাদের পাশে যেহেতু কারেন্ট ছিল না, তখন বলতেছে প্রতিবেশীরা যে আমরা ছয়জন মিলে কারেন্ট আনি বাসায়, রনি তুমি যেহেতু শহরে তো তোমার তো কারেন্টটা প্রয়োজন, 30,000 টাকা দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে। তা মিমুন আম্মু এত কষ্ট করে ওই বিন্দু বিন্দু করে টাকা জমায় জমায় আমার বাড়িতে কারেন্ট নিয়ে আসে। তো আমার শ্বশুর দ্বিতীয় বিবাহ করেছিল, আমার ওয়াইফের যে সদ্য উনি থাকতো আমাদের বাড়ির পাশে, তো মোবাইল চার্জ দিতে আসতো। তো এরকম করতে করতে একটা লোকের প্রথম দিন দ্বিতীয় দিন তো লাভ দিতে মাঝে মাঝে বাসায় নিয়ে যেত, তার বাসায়। তো নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে রাবলি বেশিরভাগ সময়টা ওইখানে দিত, লিমন কিছু করতো তার নামে বলতে রাখতো, আমি এসে দিতাম ভাত রাখতো না। আমি কি করে দিতে করে কি খায় করো
না না, আপনার ভাবি এবং জনিক তার কথা চলে গেল,
তারা যে কোথায় চলে গেল এটার কোন ঠিকানাই।
বাসা থেকে বের হয়ে যাওয়া মানে আমরা বাইর হয়ে যাওয়া বলে যে একটা ব্যবহার বলি গ্রামাঞ্চলে, এটাই কি মানে আপনার ভাবি জনের হাত ধরে বের হয়ে যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ। তারা যে চলে গেল বড় ভাই তার কোনো সুস্থ নেই। তো লাবলির ভিতরে এরকম জিনিসটা হচ্ছে, সেটা হলো যে আপনার বড় বোনটা যাইতো বাসায় লাবলিকে দিয়ে কিছু করা যায় না, কারণ আমার মা তার বাড়িতে থাকতে পারে না, আর এই সংসারটা কিভাবে ভাঙা যায় সেই চেষ্টাটা গুরুত্ব থাকে।
মানে আপনার আপন বোন
সদ্য আমার শ্বশুর তো দ্বিতীয় দিয়ে গেছে, তো কখনো আমাদের বাড়িতে আসতো না, শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য আসা।
আজকে 1.5-2 ঘন্টার জীবনের গল্প যে কোনো হিন্দি সিরিয়ালকে মোটামুটি একেবারে ভরসাই করে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এটা আমরা বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটক, যা ঘটে আমাদের সামনে, যা লেখায় ঘটে, উপন্যাসে ঘটে, সাহিত্যে ঘটে, সেগুলো সবই জীবনের অভিজ্ঞতা থেকে। এবং এই সব লেখা সাহিত্য প্রত্যেকটা জিনিসের শ্রদ্ধারে আমরা বলতে চাই, জীবনের ধারাপাতে যা ঘটে যায় সেগুলো কখনোই ইচ্ছে বড় হতে পারে, সেজন্যই হয়তো বা এটা বারবারই বলার অবকাশ থাকে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন আসলেই। ওকে হ্যাঁ বলুন, তারপর
উপরে দেখা গেল যে আমার সহযোগী চাকরির বাসায় যে যায়, তো কখন তো কখন দেখবে সকালে যায় বিকালে আসে। তো আমি বললাম যে তুমি কই যাও প্রতিদিন এভাবে? তো গলা করে বলছে যে আমি আপুর ওখানে যাই। তো প্রতিবেশীরা বলতেছে আল্লাহ এই যে এবার জানি কি হয় মানে কপাল। তো আমি বড়গুনের বাসায় যাই, সেই ব্যাপারে বলতেছি আপনি কি শুরু করছেন, এই যে আমার সংসারটা আপনি নষ্ট করতেছেন। তখন বড়গুনটা দূর হয়ে এসে বলতেছে দাও এই যে আমার বোন আমার কাছে থাকবে, তো এটা এটা সংসার নষ্ট করে কি হইল, তুই কি দেখছো
মানে আপনাকে বলছি
আমাকে। তা আমি বললাম যে তা আপনার বোন আপনার বাড়িতে থাকবে তাহলে আমার 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 রান্না দিবে দাদা, আমি কি খাই। তো বলতেছে যে যাই লাড্ডু দেখতে বসে সন্ধ্যায় বের হয় রাত
11:00
তাদের বসে তার বোনের বসে। তো আমি দুই থেকে ওখানে যাই, লিমনকে যে রাইখা যায় লিমন লিমি আমি আমার অফিসে দিদি, তো ওখানে যারা আছে যে অনেক তুমি ডিউটি করবা না তোমার বাচ্চা সময় যাবে, তো তোমার কি হচ্ছে সংসারে
তখন আপনি কি করতে?
আমি বললাম যে ওখানে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে দিলাম। হ্যাঁ, সে তার বোনকে সময় দেয়, তো ভালুকায় যে দলনেতারা আছে এই লাভ দিকে মাঝে মাঝে ভালুকায় নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায় পরিচয় করা যায় যে আমার বোন সে ওখানে সময় দিচ্ছে। আমি এসে দেখি যে সে বাড়িতে নেই, কথা বললে বলে যে আমি বোনের বাসায় গেছি, জানলা দিয়ে ঢুকা যে আমি বুঝতে যে আমি পেটে গেছিলি, তো শ্বশুরকে আমি এগুলো জানাইতে চাই। একটা বলছে তার মোবাইলটা।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই। আমরা বুঝতে পারছি সুখের সংসার কখনোই ছিল না রনির, কিন্তু সেই সুখের সংসারে যে আগুন জ্বলছিল চতুর্মুখী, সেই আগুনের তীব্রতা আরো বাড়ছে। ফ্যামিলি ডিলেমা বা ফ্যামিলি ডিনামিক্স এর একটা কথা আছে, এবং সেই ডিনামিক্স কতটা জটিল হতে পারে একজন মানুষের অনুপস্থিতিতে, এবং একই সাথে সেখানে যদি প্রপার গাইডেন্স না থাকে, প্রপার ডিসিপ্লিন না থাকে, এবং সেখানে লিডারশিপের জায়গাটাতে যদি প্রপার মানুষটা না থাকে, তাহলে সেই ফ্যামিলি আদতেও জীবনে কোনো সুখ দিতে পারে না। এবং একই সাথে কি করলে এই সিচুয়েশনগুলো থেকে দূরে থাকা যেত, সেটারও বোধ হয় একটা প্রশ্ন আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমরা করতে পারি, এবং একটা উত্তর হয়তো পাব। আমরা ফিরে আসতে চাই শেষ বিরতির পর, ঠিক রাত একটায়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে আছেন ব্ল্যাক বেল্টধারী তারাটাতে কুম্ফুতে ব্ল্যাক বেল্টধারী রনি, তার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। ফর দ্য ফার্স্ট টাইম হ্যালো 8920 তে এরকম একজন আসলেন যিনি কুম্ফু কারাটেতে ব্ল্যাক বেল্টধারী, তো সে অর্থে এটা একটু অবশ্যই ব্যতিক্রম বলতে পারি। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়, আর আপনারা যদি ওকে দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে গেলেন। ফিরছি ঠিক রাত একটা।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
এখন সময় রাত একটা।
প্রপার্টি লিফট, দ্য লার্জেস্ট লিফট কোম্পানি ইন বাংলাদেশ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা আবারও ফিরতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর রনিকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা facebook.com/hello8920। রনি, তারপর
দেখা গেল যে সে বাসায় ফিরব না ঠিক মতো, তো আমি আমার শ্বশুরকে জানালাম। শ্বশুর বলতে ঠিক আছে আমি দেখব, তুমি আমার সাথে আসে এসে দেখে যে বাসায় সে নাই, এবং সে জানালা দিয়ে কাপড় বিছানায় রাখে। তো বলতেছে আমি একটু বাইরে গেছিলাম। শ্বশুর চলে গেল তার বাড়িতে নিজের মেয়েতে, কি বলবো। তো আমি যে মোবাইলে দেখি যে তার ফোনে একটা কল দেখে ফেলবে, তো সে তার বয়ফ্রেন্ডই তাকে বলছে যে চলো আমরা ময়মনসিংহ যাই, পটনা স্কুলে আসি। এই কথাটা রিপিট তা বলতেছে আমি কিন্তু এক মাস টাইম দাও, তো
মানে তুই রেকর্ড শুনছিলাম তার ফোনে, রেকর্ড
তার ফোনে রেকর্ড। তো ছেলেটা বলতেছে আমাকে অন্তত এক মাস টাইম দাও, তো বলতেছে এক মাস টাইম তুমি আমাকে বিয়ে করলে এখনই করতে পারো। তো এত কার সুর আমি আমাকে বুঝতে পারলাম, ওই মেমোরিটা তখন আমি নিয়ে আমার ফোনে নিয়ে আমার শ্বশুরকে শোনাই। তো শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতে, তখন আমি তার ওই বন্ধুটার কাছে গেলাম যে আপনি যেখানে আনেন দেখেন আপনি আমার কতটুকু খারাপ করছেন, ওই রেকর্ড শুনুন। তো যে রেকর্ডটা শুনলাম, শোনার পরে স্ত্রী মোবাইলটা আমার হাত থেকে নিয়ে তাদের দিকে দেখতে গেছিল আমার যে ওয়াইফ, তখন দেখা গেল যে সোমবার আর শুক্রবার হলেই তাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি।
এই সময়টা
গায়ে হাত তোলা চাইছে, আমি শুধু এটাই তাকে বলতাম যে তুমি এত রাতে কেন আসো, এবং সে যে দুর্ব্যবহার গুলি করতো আমি কখনই তাকে টর্চারিং করিনি, কারণ ওইটুকু আমি শিক্ষা শিখেছি যে মারবো যে মারার পরে কি হবে, ওইটুকু আমি আমার একটু মনে জানা ছিল যে যেহেতু আমাদের স্থান ওইটা নয়, আমি তো ওখান থেকে কোথাও বেরোতে পারবো না, আমাকে হয়তো লাশ হয়ে বেরোতে হবে, তাহলে জেলে পুষতে হবে, নিজেরও তো একটা ভয়
আছে।
আমি কখনই তাকে কোনো মারিনি, আর মারলে তো তারা আমাকে ছেড়ে দিবে। তো একদিন দেখি যে 11টা বাজে আসতে খুব গাড়ি গেছে, পরে আমি তাকে মারছি অনেক মারছি, তুমি বারবার ওখানে যাও। পরের দিনে দেখি যে আমার শ্বশুর তার ওই বোনটা এবং ও তিনজনের দুটো ঘর আমাকে মারবে তো মারবে তো লিমনে আসতে থাকতে লিমনে কইবে তোর স্যারা নিয়ে যা এরকম করতেছে স্যারা দেখি যে লিমনের নামে একটা ধাক্কা মারছে তখন আমার মেজাজ থেকে গেছে খারাপ তখন আমি দেখি যে আমি কি শুরু করতাম এতগুলি টাকা নিয়ে আসলেন রংপুর থেকে নিয়ে এসে আজকে এরকম এত কিছু করলেন মা ভাই আসতে সব পর করলেন এখন আপনি কি চাইছেন এই কথা কিছু করে বেটা মানে উৎপাত শুরু করে দিচ্ছে আমি শুশু অকর্ত বসে গেল যে বেটা আমি চাইলে এরকম হইব তুই এখানে থাকতে পারবি তারপর ওখানটা দিব তখন ওখানকার প্রতি বিষয় গেলে যে আমি তোকে মারবো এখন একটু দিতে পারবো না পরে ওকে তিন দিকে তার করছে পরে আমার বউ গরু ঘন্টা আর আমার সুতু বের হয়ে যায় পরে আমি দেখি যে লিমনকে আর রাখতে পারতেছে না লিমনকে শুধু আমার সাথে সাথে দিয়ে দিচ্ছে যে আমি লিমনকে নিয়ে আমার আমার কাছে চলে আসি তো একটা পর্যায়ে দেখা গেল হচ্ছে যে আমার স্ত্রী শ্বশুর বাড়িতে যায় আর আসতেছে একদিন দুই দিন হয়ে যায় আর আসতেছে তো আমি এসি কাজে বসে যাইতেই দেখি যে লিমনের আম্মু তুই এনে অস্ত্রস্ত লিখা এবং তুই এনে অস্ত্রস্ত লিখা তার যে তুমি যে বাসা যাইবে না তো এটা তুমি আমাদের ভুলবার তো এই কথা কইতেই দেখা যাচ্ছে যে লিমনের যে মামা আছে সে একটা লাঠি নিল নিয়ে আমার মারল ওর সাধারণ লিমন দেখা আমি করতেছি যে তুমি আমার মারও কিনতে যাও এই মাই খেলার লোকের আমার অংশ এই কথা কেটে তুই তো তোর জানিয়ে দেয় তোর সারা লিয়ে আমি কি বললাম লিমনদের নিয়ে আমি তো আমি সারা দিতাম তো সারা লিয়ে লিমনদের নিয়ে আমি আমার বাসায় চলে আসি তার লিয়ে চলে আসি আসলাম আসার পরে আমাকে সব বিস্তার খোলা হওয়ার জন্য তো করার পরে আমাকে তোকে থাকতে নিয়ে থাক যাওয়া লাগতাম আমার জন্য তা আমি আর যাই লিমন প্রতিদিন খায় মজা টজা খায় এখন দেখা যাচ্ছে যে আমার তো কাজ করতে হবে আমার বড় ভাইটা লাস্ট কিছু করলো যে চা বিক্রি করবে তো বড় ভাইটা চা বিক্রি করা শুরু করলো দিন আনা দিন কিছু আনা শুরু করলো আমি ভাই তখন আমি বসে থাকবো তা আমি কি করবো তখন দেখা যাচ্ছে যে আপনি যে রাজমিস্ত্রির কাজ করলে প্রতিদিন টাকা যায় তো ভাইয়া এরকম হলো যে আমি সকাল আটটায় যে যাব আর সন্ধ্যা পাঁচটায় ফিরতে হবে সেই 300 টাকা এরকম দিত আমি লিমন লিমে থাকতাম লিমনের কাছে থাকতো আর বলতে বলতে তো ওর তোর পড়ানটা এমন করে আমার জন্য তো আমার সাথে থাকতে পারত তো একটা বলতে 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 আমি ওই জন্য গেলে কাজে গেলে আমি খুব পড়ান কোথায় তো আমি তাহলে কী করবো তোমার জন্য আমি কব তো আমি তাহলে একটা ফোন কিনে দিই যে তুমি আমার নাম্বারটা নাও তুমি আমাকে কল তো আমি যে জায়গাতে কাজ করতে যাই ও কী করে ওই জায়গায় যায় যাইয়া মিস করে তো যেই চাই দেখি যে ও আসতো তো পড়ানটা ঠান্ডা হয়ে গেল একটা বলবো যে এত কষ্ট আর সহ্য করা যায় না তখন আপনি এত কষ্টটা আমি শুনি তো এটা হলো 2013 জানুয়ারি তো শোনার পর আমি একটা অ্যাপ্লাই করি
কি শুনে মানে
মানে একটা জীবনের একটা গল্প শুনে তার জন্য তো মনে একটা শোনা যেত দেখা যাচ্ছে তখন আমি লিমনের জন্য অ্যাপ্লাইটা করি যে আমি লিমনকে বাঁচাবো
2013 সালে কোন মাসের দিকে
তো জানুয়ারি
তাহলে এটা চলছে 2014 সালের অক্টোবর কত তাপ বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা এখানে লাখো মানুষের ভিড় তার মধ্যে থেকে একজন আসেন নিঃসন্দেহে অনেক বেশি ভাগ্যবান তবে আমরা কাউকে নিরাশ করতে চাই না আপনি কোনোদিন না কোনোদিন অবশ্যই সুযোগ পাবেন যারা এখানে অ্যাপ্লাই করেছেন এবং বলা শুরু চান অবশ্যই আপনারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেই পারবেন
তো লিমন দুনিয়া থাকি আপনি লিমন থাকি এইভাবে চলতে থাকে আমার দিন চান তো মানে আব্বা চলো আমরা অবস্থা দেখে সবাই প্র্যাকটিস করি তখন লিমনকে একটা ড্রেস বানিয়ে দিলাম সেই অবস্থা দেখে সে আসে আবার শুক্রবার করে প্র্যাকটিস করে আমার এখান থেকে
বয়স কত কত
লিমনের বয়স তখন 4 এখন 2:30 তো উস্তাদ দেখে কাঁদবে আমি তো উস্তাদ দেখেন ভাবছি আমি কি করবো উস্তাদ তো কি বলবো আমার একটা ভুলের কারণে তার উস্তাদ ছিল না বিয়েতে তুই তো ছিল না উত্তর নিয়ে দিবা তো কিছু বলো তো লিমন লিমে প্র্যাকটিস করি এটাই আমার শান্তি লাগত তো হঠাৎ ওখান থেকে একটা ফোন আসে ভালুকাটিতে যে আপনাদের জায়গাটা তো লাগবে নেওয়ার জন্য চেষ্টা করছে তো আপনি যদি না থাকেন তো তো দখল হয়ে যাবে আর যদি বিক্রি করে ফেলেন ঢাকায় পাটি কিনবে আপনারা ওইখানে রেজিস্ট্রি করে দিবেন টাকা আপনি আমাকে দিয়ে দিবেন এখনকার বাজার দেবে 3 লাখ টাকা দেবে 48,500 টাকাতে কিনেছি না ওই 5-7 বছরের ব্যবধানে সেটা 3-4 লাখ টাকা হয়েছে তো বাড়ি ঘর কারেন্টের সব দিতে তো আপনারা 4-5 লাখ টাকা পাবেন এই কথাটা বললো আমার শ্বশুর বাড়ি মানে বিপক্ষে মানে প্রতিবেশী তো আমি ভাবলাম যে মনে হয় এটাই মানবো যেহেতু মানে আমার নাই তো আসলে এটা যে তাদেরই চাল বা তাদেরই কৌশল এটা তো আমি বুঝতে পারি তো বুঝে ওঠার আগে আমরা রাজি হয়ে গেছি যেহেতু আম্মুর বাড়ি আর আমার বাড়ি জায়গা দিল দিচ্ছে আমি দুজন সিগনেচার দিলেই হয়ে গেল টাকা তারা আমাকে দিয়ে দিল তো বলতেছে তোমার শ্বশুর তো এলাকায় তোমার খুঁজতে আসতে ভালো তুমি কবে আসো হ্যাঁ তো এদিকে তোমার শ্বশুর হজে যাবে তো তুমি এই থাকে হজে গেলি আর তো তারা একটা প্রশাসন প্রক্রিয়া করলো, করার পর একটা দিন আমি ঠিক করলাম যে জায়গাটা বিক্রি করা ভালো কার জায়গাটা। তো লিমনের আমি তো এদিকে ঘুরছি, তার যেদিকে ভালো হচ্ছে সেদিকে আছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, লিমনের কোনো খোঁজখবর নাই। তো আমি আমাকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ভালুকা যাবো, তো আমরা ভালুকা পর্যন্ত যাই, দেখা যাচ্ছে যে আমরা প্রবেশ করতে পারতেছি না, তাদের লোকজন এতই পাহারাদার যে কবে আসি, কারণ আমাদের দুজনের সিগনেচার নিতে পারলে ওই জায়গাটা তার যেভাবে। তো যে লোকগুলো আমাদেরকে বললো যে আমাদেরকে এত টাকা দেবে, তো বললো আপনি একটা অ্যাকাউন্ট করুন। তো আমি একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে দেখা গেল যে আমি যাই আমাদের সিগনেচার হয়, তো তারা টাকা দিবে আমাদেরকে 4 লাখ। তো 4 লাখ টাকা দেওয়ার কথা বলে তারা বলতেছে যে বনানি অফিস থেকে নিতে হবে, রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। সন্ধ্যাবেলা ওই কথা বলতেছে যে এখন নিয়ে যান 3 লাখ আর 1,25,000 টাকা এটা নিয়ে যান হলো বনানি অফিস থেকে, টাকা আসেন। তো এই 3 লক্ষ টাকা দিল, আমি আমার চলে আসলাম নারায়ণগঞ্জ বনানি অফিসে। আসবো বলে ফোন দিছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ফোন আর রিসিভ করে না। এখন কে বা কারা কিনবে ওইটা তো আমি জানি না, যে ব্যক্তিরা আয়োজন করছে খালি আমরা গেছি সিগনেচার দিয়ে দিছি, আর কোন কর্তৃপক্ষরা কিনবে তার চেহারা অনুযায়ী জানি যে কিনবে কিরকম। তো দেখা গেল যে আমাদের যেটা হলো যে নয়ন সাহেব নামে ব্যক্তি ওখানে কোম্পানি করবে, উনি কিনেছে, ওনার জায়গা দরকার। তখন লিমনের আমরা কি করলো, তার পরিবারকে নিয়ে আমার বাড়িতে তালা ভেঙে যে জায়গাটা আমি বিক্রি করে দিচ্ছি 1400 সেটাই উঠছে ওইটা শুয়ে দিচ্ছে। তো যে আমার স্বামী যে দূরে সরাইছে যে জায়গা কিনছে আমি তারই দিয়া করি, হ্যাঁ এইসব দখল নেই। তখন ওই লোকেরা কি করছে ওইটা তো আর যায় না, ভয়ে যায় না, কারণ আমি তো স্কুল বুঝাই দিয়ে আসছি। তা এখন কি করছে একটা লাগবে সে এখানে কিছুদিন অবস্থান করে, তো আমাকে নয়ন সাহেব ফোন দেয়, এখন তো তোমার জিনিস সাথে তো তোমার ছাড়াছাড়ি হয় না তোমার বউয়ের সাথে, এই কথা তো তুমি বলো না, তো এখন টাকা কাকে দিবে, তোমার বউ তো দাবি করতেছে তাকে দিবে। আমি বলতেছি যে আপনি বলছেন আমাদেরকে দিবেন, এখন তাকে টাকা দিবেন তুমি? তো বলতেছে তাহলে তুমি এসে আবার এখানে স্কুল বুঝাও। তাহলে ওখানে তুমি লাশ হইতে যাবো নাকি? তা আমি কথা বলে তার সাথে আর কথা মানে কাটাকাটি হয় সে টাকা আর দিব। তো আমার শহরের উনি কি করলো ওখানকার বর্তমান যে চেয়ারম্যান ওনাকে নিয়ে টাকা নেবার ব্যবস্থা করলো, একটা দিনক্ষণ ঠিক করলো
মানে ওই লোকের কাছ থেকে,
হ্যাঁ ওই লোক তাকে টাকা দিল। তো কি সিকিউরিটি দিবে সে, তার সাথে যেমন বিয়ে হয়েছে সে কাজ নিতে হবে। তখন সে কি করলো ফোন দিল, ফোন দিয়ে দিতেছে তুমি কই কর? আমি বললাম যে আমি এখন রংপুর আসছি, রংপুরে থাকি। তো বলতেছে যে আমি তুমি নারায়ণগঞ্জ যাইতেছি। আমি বলতেছি ওখানে কেন আবার তুমি যাবো, তোমার কি দরকার এতদিন পরে, এখন আরেক জল করবা? তো দেখা যাচ্ছে যে সে কি করে সময় মতো সেই কথা যা তাই সে আমার ওখানে হাত, কারণ আম্মারে যদি মারে বড় ভাইরে যদি মারে তো তো সমস্যা। তা আমি আর লিমন হইলো রংপুরে আসার পরে দেখি যে সে বলতেছে যে যা হয়েছে হয়েছে, লিমনে যাও তুমিও আসো আর এমন হয়ে গেলো যা হয়েছে তো হয়েছে, এই কথা বলে লিমনে চলে গেল ভালো। আমি তো চিৎকার ছিল আমার সন্তানের জন্য আল্লাহ সন্তান তার দিবে না, কিন্তু এই সন্তানকে উসু করে দেখা যাচ্ছে তারা যেহেতু পাইছে যে ছেলেকে রেখে মানে পলায় গেছে, রাতের অন্ধকারে জায়গা বিক্রি করে চলে গেছে। তো টাকাটা সম্পূর্ণ 1,25,000 টাকা পেলাম বাড়ি টাড়ি সহ, তাই 2 লাখের মতো সে ক্যাশ
মানে আপনার স্ত্রী,
হ্যাঁ পেল। পাওয়ার পরে দেখা গেল যে যেহেতু লিমন তার সাথে, তো এরকম আমি তখন আবার রংপুরে চলে গেলাম, আম্মা বড় ভাই এখানে থাকে। তো একটা পর্যায়ে সে আবার একদিন ফোনে যেহেতু লিমন তার কাছে আমি তো এমনি দুর্বল, সে আমাকে ফোন দিল আমি আম্মুর এখানেই থাকবো, তুমি একটা বাসা ভাড়াতে নারায়ণগঞ্জ থাকবো, রংপুরে কি দরকার? তা আমি বললাম যে না আমি রংপুরে থাকি, তোমার যদি থাকতে হয় তাহলে রংপুরে থাকা লাগবে, আমি এই কথাটা বললাম। হ্যাঁ এখন দেখেন ভাইয়া কি হইলো, সে আম্মার এখানে আসবে, আসার পরে বলতেছে তুমি যেখানে আমি সেখানেই থাকো, হ্যাঁ তুমি আমাকে যেখানে নিয়ে যাও সেখানেই থাকো। হ্যাঁ সে কি করলো লিমনকে নিয়ে আমাকে নিয়ে বলতেছে তোমার চুল পরিমাণ আমার আব্বা কিচ্ছু করবো না, তুমি যদি সিগনেচার নিতে চাও তাহলে সিগনেচার তোমার বন্ধ হয়ে দিয়ে আমাদের ভালো করে নিয়ে যাবে, আমার আব্বা আম্মাকেও কিচ্ছু করবে না, তোমার টাকা তোমরা দিচ্ছ, হ্যাঁ আর তোমার যে টাকা আমি পাইছি ওই টাকা তো আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলে সে আমাকে ভালো করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে একদিন থাকি পাশে, রাত তো থাকি খেলে শ্বশুর বলছে একদিন থাকি। থাকার পরে তারা চিন্তা করতেছে এই যে আমরা বাড়িটা বেচলাম এই টাকাগুলা নেওয়ার জন্য, নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তা আমি বললাম যে আমি জানি বড় ভাই টাকা তো তার দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছে টাকা মানছে, কিন্তু সে যে টাকাটা পাইলো আমি বললাম যে ওই টাকাটা তো তাদের, তাদের টাকাটা তাদেরকে দিয়ে দাও। তো বলতেছে যে টাকা যে আমি নিছি তো কোনো প্রমাণ আছে? তুমি কি আমাকে টাকা দিছো? তুমি তোমাকে জায়গা দিচ্ছে, ঠিক আছে ওটা আমি জায়গা উদ্ধার করছি, ঠিক আছে ভাইয়া আমি জায়গা উদ্ধার করছি, এই টাকা তো তোমরা আমাকে দাও। তো দেখা গেল যে আমি তাকে নিয়ে, যেহেতু আম্মা বলছে যে ঠিক আছে লাভ যেহেতু সঞ্চয় করে নিয়ে যা, আমি তাকে নিয়ে রংপুরে চলে গেলাম। তো রংপুরে যেহেতু আমাদের বাড়িঘর নাই, রিমনকে নিয়ে, রিমনের আম্মুকে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে গেলাম রংপুরে। তো সে বলতেছে যে তাহলে তখন রিমনকে লেখাপড়া করতে হবে, ভালো একটা স্কুলে যেতে হবে। আমি মনে করতে হবে একটা ইংলিশ স্কুল দেখো না, সে একদম ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে। তো সেখানকার দালিয়ালের সাথে কথা বলে একদম একই দিন সে তো জানতেছে আমার কাছে মত মতা টাকা, হ্যাঁ সে কি করলো রিমনকে স্কুলে ভর্তি করে গেল। তারা থাকে, আমি তখন চিন্তা করলাম যে তো তারা তো যে পর্বতায়, তো এইদিকে কিন্তু ভালো কাজ স্কুল বা দুর্গাজের স্কুল স্টুডেন্টগুলি চালায়, আমার একসঙ্গে থাকে। তো আমি রংপুরে একটা উদ্যোগ নিলাম। তো উদ্যোগ নেওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে প্রচুর ছাত্র হয়, আমি শিখেছি কিছু বড় বড়ের মতো শিখতে পারি। বাসায় এসে দেখি সে আমার ল্যাপটপ, ব্যাংকের অ্যাকাউন্টটা, এটিএম কার্ডটা রিমনকে নিয়ে উধাও নাই 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 নাই। পরে দেখা যাচ্ছে যে আমি গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম তারা কখন গেছে, তো দুইটা বাজে রওনা দিয়েছে, কিন্তু রংপুর থেকে ঢাকার গাড়ি হয় নাইটে নাহলে দেখতে, তো দুইটা বাজে সে কোন গাড়িতে আসবে। তো দেখা যাচ্ছে সে কখনো ট্রাকে কখনো পিক আপে, এইভাবে করে সে বগুড়া পর্যন্ত চলে আসে। তো মোবাইল বগুড়া পর্যন্ত আসছে, মানে সে তার ভালোতে আসতেছে, মানে এইভাবে পার হয়ে আসছে। আমি তো সন্ধ্যায় ঢুকছি, কোথায় খুঁজবো, কাউন্টারে গেলাম, যা দেখি যে না এই নামে তো নাই, কখন কোন যাত্রী গেছে তারা তো এইভাবে বলে ইনফরমেশন দেয় না। দেখা গেল যে সে ওই বাসায় প্রশ্ন হইলো, আপনার আমি বাড়িতে ফোন দিলাম শ্বশুরে, তো বলতেছে না কই আসে নাই। তো তার শ্বশুর শাশুড়ি বা আমার সকন্দি তারা কিন্তু জানো যে লাভ দিয়ে আসতেছে। তো দেখা গেল যে পরের দিন আপনার সকালবেলা শ্বশুর বাড়িতে লাভ দিয়ে অবস্থা। আমি বললাম যে সে যে আমার ল্যাপটপ নিয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গেছে, তো এই কাজটা কি সে ঠিক করছে? তো এই কথা বলার পরে তো সে পরক্ষণে উত্তরটা এটাই দিল যে রংপুরে তো কাজ করবো না, ওখানে তো উত্তরে লাগে। তো দেখা গেল যে তুমি আসবে না, এই জন্য তোমার ল্যাপটপটা নিয়ে আসছে, ল্যাপটপ যেহেতু নিয়ে আসছো ব্যাংক অ্যাকাউন্টও নিয়ে আসছো। তো বলছে আমি তোমার আম্মুর এখানে, তো আম্মুর সাথে কথা বলে দিল না, আমি সোজা এখানে আমার আম্মুর এখানে আসবো, আইসা দেখি যে এখানে আম্মু আসছে। তো বলতেছে যে শোনো কাজ করো, আমরা একটা ভালো রংপুর না, রংপুরে যা জিনিসপত্র যাই কেনা হয়েছে এগুলো সব নিয়ে আসি আমরা ভালো করে। তো ট্রাকে ভরে টিভি টিভি যা আছে সব কিছু নিয়ে আসবে। আনার পরে এই তো গত মাসে এরকম আনার পরে বলতেছে যে তোমার কাছে যদি পঁচিশ টাকা আমি নিয়েছিলাম জায়গা কিনছি আমার নামে। আমি বললাম তুমি যে তোমার নামে কিনলাম, তো আমি যে বললাম যে আমাদের তো কিছুই নাই, তো আমার মার নামে জায়গা একটু রংপুরে কিনি, যে পাঁচশো জায়গা দিচ্ছি একটু কিনি, তো তুমি তো রাজি হইলে না, তোমার নামে কিনে ফেললাম যে কিনছি, ওদের ভবিষ্যতে ছেলেই থাকবে। তো ভাই ব্যাপার হলো যে এরকম আমি তার কথা মতো ওই জিনিসপত্র নিয়ে তার বাসায় উঠি, ওঠার পরে থাকি। এখন আমার তো কাজকর্ম নাই এখানে ভালুকায়, তো দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে আমি কথা বললাম যে আমার এক মাস কিন্তু টাইম দিতে হবে, এক মাস পরে একটা কাজের ব্যবস্থা হলে পঁয়তাল্লিশ দিন লাগবে, এক মাস আরো পনেরো দিন, এই এক মাস কিন্তু আপনি আমার দেখবেন। ও শ্বশুর বলতেছে যে আমি হজ করে আসছি, সমস্যা নেই আমি দেখবো। তো এই কথাই চলতেছে, কিন্তু দেখা গেল যে সে যে জায়গাটা কিনছে আমাকে পেশা চিহ্নিত করতেছে যে এই যে জায়গা কিনবে ওখানে একটু ঘর করতে হবে, তো তোমার বউর কাছে তো টাকা আছে, তোমার এক লাখ টাকা দাও, আমার সহযোগী বলতেছে। কিন্তু টাকাগুলো আমার কাছে নাই, টাকা হলে বড় ভাইকে দিছি, জমিকে দিছি, আম্মুকে দিছি, টাকা আমার কাছে নেই, সেই জিনিসটা বুঝতেই যাচ্ছে না। তো লাস্টে যে ঘটনাটাই আজকে ও আমাকে অবিশ্বাস করছে যে টাকা থাকা সত্ত্বেও আমি তাকে দিচ্ছি না, তখন সেই যে টাকার জন্য যে আমাকে যে চাপ দিতেছে, তখন আমি বললাম যে দেখো আমার কাছে নাই, যেমন দুর্গা দিকটা গেল একটা চাকরির ব্যবস্থা আমার হয় ভালো করে শুরু করলো, সেই আমার কাজটা ঠিক করে দিতেছে একটা অফিসিয়াল। তো বাসায় আসছি, আসার পরে দেখা যাচ্ছে যে কোনো বিকালবেলা বলতেছে এইভাবে কি দিন চলবো, টাকা ফিরাও। তো আমি বলতেছি টাকা তো নাই, তো কি করবো, এই সাতটা আটটা বাজছে, সাতটা আটটা বাজে দেখা গেল যে ভাইয়া দরজা লাগাই দিচ্ছে, দিয়া বলতেছে তোর কোনো ডিভোর্স দিন তাহলে সকালবেলাই করবো। এই কথা বলে দেখা যাচ্ছে আর তুলছে না, সে যে জায়গাটা কিনছে তার কাছ থেকে, তো ওরা বলতেছে যে রানু ভাই কাজ করেন আপনি আমার সঙ্গে থাকলাম। তো আমি তাহলে রাতটা থাকলাম, পরে দেখি যে ভাইয়া আমার তো কষ্ট লাগতেছে যে আল্লাহ জীবনে কিছুই পাইলাম না, কি করি আমি। তা আমি কি করছি ওখান থেকে আসা থেকে চলে আসি, আসার পরে কই থাকবো, এই শুধু আমাকে তাড়াতে গিয়ে আমি নিজে নিঃস্ব হয়ে ওখান থেকে আসলাম। আসার পরে বোধবাদ দিলাম, সেই যে বোধবাদে আমাদের ছাত্রগুলো যে আছে তখন আমার ছাত্রকে বলতেছে স্যার আজকে ওই দশটা বছর পরে আপনি আসলেন, আপনি তখন কোথায় রাখতে দিই? আমি আমি যার কাছে দিচ্ছি সেই ছাত্রটা বলতেছে আমি তো একটা মাদ্রাসা ওই করছি, প্রতিষ্ঠাটা করছি, তারপরে আমার এখানে শুনে দেয়। তো আমি তার এখানে আসি, তো আজকে পাঁচটা নামাজ করি, তার এখানে থাকি, তিন বেলা খাওয়ায়, আর দেখা গেল যে ভাইয়া বাংলা ইংরেজি অঙ্কটা পড়াইতে হয়। আর ওই দিকে শ্বশুর বাড়ির দিকে আর যাওয়া আমার হয়নি, সে হুমকি ধামকি দিচ্ছে আমাকে। সন্তানের সাথে তো দেখা হলো গত মাস প্রথম একটা মাস।
সন্তানের উপরে আপনার কোন নিয়ন্ত্রণ নেই বাবা হিসেবে? সংসার থেকে বিচ্ছিন্ন আছে। মা কোথায় থাকে?
মা আছে নারায়ণগঞ্জে, বড় ভাই তুমি, ভাবি যেটা তুমি আছে,
আর ছোট ভাই,
ছোট ভাই আর ওই যে ভাবি থেকে যেটা নিয়ে গেল ওটা খোঁজ পাওয়া গেল, সে আছে তোমার। কি
করেছে
তারা? বিয়ে করেছে, করে সংসার জীবন করতেছে। তো
আজকে যে জীবনের গল্পটা এখানে প্রচারিত হল, কিছু বিগ কোশ্চেন, ইয়েস, কখনো হেলো এইট নাইন টু জিরো লেসন ছাড়া জীবনে কোনো জীবনের গল্প করতে পারবো।
তো আপনার কি মনে হয় যে ছন্ন ছাড়া একটা জীবন?
রাইট, ইউ আর 30, আপনি 30 বছর বয়স,
এই যে ছন্ন ছাড়া জীবন,
আপনি একটা জায়গায় শুধু ডেডিকেটেড ছিল, সেটা হচ্ছে আপনার এই কুম্পু, সেখানে আপনি ব্ল্যাক বেল্ট হোল্ডার, আপনি এটা নিয়েই স্বপ্ন দেখেছেন এবং এটা এখনো দেখছেন, অনেক কষ্ট করেছেন, সেই অনেক দূর দূর থেকে এসে আপনি শুক্রবারে এসে আপনার ওস্তাদ আমাদের প্রিয় নায়ক রুবেল তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে, এছাড়া বাকি পুরো জীবনটাই তো গোলমেল। এই এই যে গোলমেলে জীবন কেন, কি কারণে, কি মনে হয়?
আসলে ভাইয়া, বাবা মারা যাওয়ার পরে যে লোকটা আমাদেরকে আশা দেখালো যে সবকিছু আলোর পথ দেখাবে, তাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। আমার মতো হ্যাঁ, আমার মতো যদি ভুল কেউ না করে সেইটার জন্যই আমার এখানে আসা। এবং আমার স্ত্রীর যে আসলে
মানুষের উপর বিশ্বাস হারানো তো পাপ, এবং মানুষের মানুষ বিশ্বাস করতেই হবে।
মানে দেখা গেল যে ভাই আমার কথা পিছনে যেটা, সে যে আমাদের রংপুরে বাড়িটা বিক্রি করালো, সে তো একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আমরা তো এতিম ছিলাম, বিদেশ যাওয়ার কথা বলে ভাই ভাইদের সাথে রিলেশন খারাপ করা, মাকে একটু দূরে থাকা, দেখা যাচ্ছে তার মেয়েটাকে সেভ করা, টাকা পয়সা গুলো পাওয়া, তো সবই দেখা গেল যে তার ঠিক আছে। একটিবারও সে আমাকে একটাবারও ফোন দিয়ে বললো না যে আচ্ছা মানে তোমার যে এটা হলো যে একসাথে বসে যে একটা কি বিয়ে দিল, যে মেয়েটাকে যে এটা হলো বসে একটা মেয়েকে আমার হাতে ছোটবেলায় উঠাই দিল, তো তার বড় বোনের সাথে আমার কথা হলো ফোনে, তো তার বড় বোন এটাই বলতেছে লাভদের কাছে গেছে, আমি বলছি আপু আমার ছেলেটাকে আনার একটা ব্যবস্থা করে দেন, আমার যে বড় অপু নাজুয়াটা মানে তার আগের ঘরে, সে যে লাভদিকে বলছে যে লাভদি রে ছয় মাস যদি একটা পাখিও পালে আর তোর মায়া হয়, আর তুই দশটা বছর থাইকে আসলে কি করে রঙের এই গর্বে কষ্ট তার জন্য। আপুর এই কথাটা সে বলছে যে এগুলি কথা বন্ধ করেন, তো লিমন রে যে বিয়ে করছে সে লেখাপড়াও করাবে, এই দায়িত্বটুকু নিচ্ছে। তো আপু এই কথা শোনার পরে বলতেছে আমি এখানে আর কি বলবো, আমার বোন হইলো এত খারাপ হয়ে গেছে,
রনিদের জন্য জীবনের সবচেয়ে বড় ল্যাক হচ্ছে গাইডেন্স। বাবা মারা যাওয়ার পরে গাইডেন্স এর জায়গাটি পুরোপুরি শুরু হয়েছে। রনি অত্যন্ত সহজ সরল মানুষ, যদি আমরা তাকে বিলিভ করি, এবং তার পুরো ফ্যামিলিও এত কিছুর পরেও তাকে যে এই এই জায়গাটা দিয়েছে এত বড় ভুলের কারণে, তাকে পুরোপুরি শাস্তি দিতে পারতো তার বাকি ভাইরা, দেয় নাই সেটা। এবং রনির মাও রনিকে বিলিভ করেছে, এক রনির কারণে পুরো পরিবার, তাদের পুরো পরিবার কষ্ট পেয়েছে, ধস নেমেছে, শূন্য হয়ে গেছে, একেবারে শূন্য হাতে, শেষ যে সম্বলটুকু ছিল বাবার ভিটে বাকি সেটাও অন্য হাতে চলে গেছে। এখানে শেখার একটাই জায়গা আমার কাছে মনে হয় প্রিয় শ্রোতা, নিজের জীবনের শেষ সম্বল, সেই শেষ সম্বলটুকু কোনোভাবেই কেউ যেন কখনো একমাত্র নিজের উপর ছাড়া অন্য কারোর উপরে বিলিভ না করে, অন্য কারোর উপরে বিলিভ করে একেবারে সিদ্ধ হস্ত যেটা হওয়ার ব্যাপারটা নাস্ত করে দাও, সেটা যেন কখনো না করে, কারণ এটাই আপনার শেষ সম্বল, এটাই আপনার জীবনে বেঁচে থাকার জন্য শেষ সম্বল। সুতরাং হ্যাঁ, পৃথিবীতে এরকম অসংখ্য সম্পর্ক আছে, তুমি যদি আমাকে ভাসিয়ে দাও আমি ভাসিয়ে যাব, আমি তারপর তোমাকে বিলিভ করবো, সেটা ঠিকই আছে, সে জায়গা থেকে আপনি যদি মেনে নিয়ে এটা করেন দ্যাটস আ ডিফারেন্ট থিং, কিন্তু জেনে শুনে যত আত্মীয় সম্পর্কই হোক না কেন, যেটাই হোক না কেন, এই ধরনের সম্পর্কে কখনোই নিজের শেষ জীবন, নিজের শেষ রুটি হিসেবে কখনোই আপনারা না বুঝে না চিন্তা করে হবে, নিঃসংকোচিত্তে, এবং তাও সেটা শুধুমাত্র আপনার প্রপার্টি না, সেটা পরিবারের সবার অধিকার আছে, ন্যায্য অধিকার, সেই জিনিসটা কিন্তু এবং দেখুন সে বাইরের বাতাবরণ একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার, ব্ল্যাক বেল্ট হোল্ডার মানে আপনি বুঝতেই পারেন যে একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার মানে সে আটজন মানুষের সাথে ফাইট করে টিকে থাকার ক্ষমতা রাখে, এবং আত্মরক্ষার মানে বেস্ট ধাপ বলা যেতে পারে কোন ব্র্যাগ, সেটা হচ্ছে ব্ল্যাক বেল্ট হোল্ডার যারা আছেন তারা। এবং যারা প্র্যাকটিক্যালি দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা প্র্যাকটিক্যালি দেখেননি তারাও এটা বিলিভ করেন যে দে আর রিয়েলি রিয়েলি পাওয়ারফুল প্র্যাকটিক্যালি। সেই মানুষটা ঘরের মধ্যে কতটুকু অসহায় পড়ে, ওখানে ব্ল্যাক বেল্টে কি আছে পরিস্থিতি আমাদেরকে আসলে এইরকম জায়গাতে দাঁড় করে দেয়। আমরা যেন সেই পরিস্থিতি থেকে অনেক বেশি সচেতন থাকি, আমরা যেন লজিক্যাল হই, আমরা যেন আমাদের নিজের জীবনের শেষ সম্বলটুকু কখনোই এগুলো বিশ্বাসের উপরে ছেড়ে না দেয়। বিশ্বাস যদি করতে হয় তাহলে শুধুমাত্র নিজেকেই বিশ্বাস করে, অন্য কাউকে না, অন্তত নিজ, অন্তত শেষ সম্বল হতে পারে। আমরা ফিরে আসতে চাই ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিয়ে, একটা গান তো হবে অনুযায়ী গানটার পর পর্যন্ত ফিরে আসবো। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8900.
চাকরি করিয়া মোরে বান্ধিয়া প্রীতি দূরে, ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মোরে বান্ধিয়া প্রীতির দূরে, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া প্রীতির দূরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি। প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাই তাই, চুরে কেমনে কইরা ভুলি খাই, প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাই তাই, তুমি চুরে কেমনে কইরা ভুলি, কত না সোহাগ করিয়া হাউস প্রীতি শিখাইয়া, সোহাগ করিয়া হাসির ফির শিখাইয়া, কোন পরাণে গেলি আমায় ফেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি। কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে রে গাথা, প্রীতি স্থির আছে সকলি হায়, কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে গাথা, প্রীতি স্থির আছে সকলি, আমি কানতে কানতে ঘুমাই পাইনা তোরে আবার চোখু মেলি রে বন্ধুরা, পাইনা তোরে আবার চোখু মেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি।
আগে বুঝি নাই ফুকির শিল খাই তাই তুমি স্কুল কেমনে কইরা ভুলি হাই ফিরতি আগে বুঝি নাই তুই ফিরতি শিখাইলি তাই তুমি স্কুল কেমনে কইরা ভুলি সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বুঝুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মোরে বান্ধিয়া ফিরে তের ডোরে চাতুরি করিয়া মোরে বান্ধিয়া ফিরে তের ডোরে গেছে দো সাগরে ভাসাই গেলি রে বুঝুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বুঝুয়া সাদা দিলে কাদা লাগাই
Close Up presents Hello 8920 Close Up The closer, the better Close Up presents Hello 8920 Close Up The closer, the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিম মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
অসংখ্য অসংখ্য ফেসবুক মন্তব্য পেয়েছি আমরা প্রিয় শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা ঈদের এই আমেজে আমাদেরকে বলেননি মনোযোগ দিয়ে শুনেছেন আমাদের অনুষ্ঠানটি ইমরান হোসেন লিখেছে রনি ভাইয়ের জীবনটা কেমন যেন অগোছালো এত সাদা মাটা হওয়ার কারণে তাকে পরিণতি বরণ করতে হয়েছে তার উচিত ছিল সকল অন্যায়ের প্রতিবাদ করা টুকুমণি নামের একজন বন্ধু লিখেছে যে মানুষটা অন্যকে আত্মরক্ষার কৌশল শেখায় সেই অন্যের কবল থেকে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেনি কিছুই বলার নেই জবাফুল লিখেছে রনির স্ত্রী লাভলী ছিল তার বাবা মার মতোই নবী তাই সে রনি ভাইয়ের মতো একজন ভালো মানুষকে বুঝতে পারেনি নবীর শেখ লিখেছে রনির এই পরিণতির জন্য সবচেয়ে বড় দায়ী তার শ্বশুর রনিদের অসহায়ত্ব সুযোগ নিয়ে তিনি তাদেরকে নিঃশ্চয় করেছেন আর শেষ বেইমানি করল রনির স্ত্রী লাভলী সুভাষ দাস লিখেছে রনি ভাই দুঃখ করবেন না আপনি কারাতেতে ব্ল্যাক বেল্ট ধারী আপনি আমাদের আদর্শ চর্চা চালিয়ে যান একদিন অবশ্যই সুখী হবেন সাইমা হোসেন লিখেছে লাভলী আপনাকে কখনোই ভালোবাসেনি তাহলে সে চুরি করে আপনার ঘর থেকে পালিয়ে আসতো না সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করুন শুভকামনা রইল আকাশপুর লিখেছে আজ রংপুর কাল ময়মনসিংহ এরপর নারায়ণগঞ্জ গাজীপুর এই বিভিন্ন জায়গায় যাযাবরের মতো জীবন কাটিয়েছে রনির পরিবার এটা কোনো জীবন হতে পারে না এক জায়গায় স্থির হয়ে সুন্দরভাবে জীবনকে সাজান রনি ভাই মনে রাখবেন কোনো পেশায় ছোট নয় এরকম অসংখ্য মন্তব্য আমরা পেয়েছি রনি আপনার কাছে যাবো মন্তব্যের জন্য তবে তার আগে বলতে চাই আজকে শ্রেষ্ঠ মন্তব্য করেছেন আক্তাসুদ্দিন এবং আজকে যারা লাইক দিয়েছেন তাদের মধ্যে হচ্ছেন স্বপ্ন আক্তার অভিযোগ পেয়েছেন ক্লোজ আপের শোর জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে ওকে রনি লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলা উচিত
সকল লিসনার ভাইদেরকে বলবো এটাই যে আজ আমি যেভাবে নিঃস্ব হয়েছি নিজের ভুলে তার দেখা গেল যে অপর একজনকে বিশ্বাস করে আজকে আমার যে পরিবারের যে ধস নামার কারণ যেটা যে আমার যে সহায় শেষ সম্বলটুকু এরকম ভুল কেউ করবেন না আর সহধর্মী যে ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন যে তাদেরকে অবশ্যই সময় দিবেন অভাব অনটনে রাখবেন না দেখা গেল যে ভালো কর্ম করবেন, হয়তো বা যে আমার ইনকাম সোর্স এর জন্য হয়তো বা আমার স্ত্রী আজকে আমাকে ছেড়ে গেল, আপনারা এই ভুলটা করবেন না। আর কারাতে এটা একটা খেলা, এটা কখনোই জীবন সংসার চালানোর ইনকাম সোর্স না, কারণ খেলাধুলা মানুষ করে এটা অপশনাল। সবাই এমনভাবেই খেলাধুলাগুলোকে ভালোবাসবেন যেটা শুধুই আপনার স্বপ্নে থাকবে অপশনাল হিসাবে, এটাকে কখনো পেশা হিসাবে মেনে নেবেন। যেমন দেখা যাচ্ছে আজকের আমি যে আমার যে শ্রদ্ধা উস্তাদ ইবুল স্যারের ভক্ত, তিনি আমাকে এই জিনিসটাই শিখালো যে নেশামুক্ত থাকো, দেখা যাচ্ছে অসৎ কাজ করিও না, খারাপ কাজে জড়িত হইও না, এই যে ভালো থাকাটা ইচ্ছা করলে দেখা গেল যে আজকে আমি যদি এই আমার কারোটা যদি অপব্যবহার করতাম, হয়তো বা আজকে আমার এই শ্বশুর বাড়ির যে অত্যাচার গুলো সেই থেকে হয়তো আমাকে জুড়ে দিতে হতো। তো আপনারা কারাতে করুন বা শরীর চর্চা করুন, কিন্তু দেখা গেল যে কখনোই ওইভাবে জীবনে নিয়েন না যে সংসারে আপনারা আমার মতো এরকম ক্ষতি আসে, এরকম ভাবে কেউ খেলাধুলা ভালোবাসেন না। ভালোবাসে দেখা যাচ্ছে যে আসলে একটা খেলোয়াড় যখন হয় অনেক স্বপ্ন নিয়ে, যেমন আমার আশাতে ছিল যে আমার শুদ্ধ দুবিল সাহেব কত উপরে, তো তার কাছে আমি এখনো আছি এবং দেখা যাচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। তো আমি যেটা জীবনে পেলাম আর না পেলাম আপনার তো সবাই শুনলেন যে পাওয়া না পাওয়ার যে ব্যথাটা, তো আমি তো বললাম কখনো সুখের ছোঁয়া যেটা পাওয়ার আগেই দেখা গেল যে আমার সংসারের কলহ বিরহগুলো এগুলো দেখা গেল যে আমাকে বুঝতে যায়নি যে সুখ কোনটা, আজও আমি সুখ পাই না। তো আমার কথা হলো যে আমার সন্তানের জন্য দোয়া করবেন, এখন আমি আমার সন্তানকে আমার ছেলেকে ফেরত চাই, তো এ ব্যাপারে আপনারা কিছু পরামর্শ আমাকে দিতে পারেন।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের নরনের জীবনের গল্প, অনেক শুভকামনা থাকবে। লাস্টে ওই কথাগুলো বলে সেগুলো খুবই মূল্যবান কথা, আমার মনে হয় আমাদের ব্যক্তিগত জীবনে জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে রনির জীবনের গল্প এবং একসাথে আপনাদের মন্তব্য সবকিছু মিলিয়ে এই হচ্ছে রনি। আমরা গত সপ্তাহে আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছিলাম ফোনে, সেগুলো শুনতে শুনতে আজকে বাড়ি যাব এবং একই সাথে কিছু আকৃতি থাকবে আমাদের বন্ধুদের যারা এই হ্যালো ইট 920 প্ল্যাটফর্মে এসে জীবনের গল্প বলতে চান, আমরা শুনতে চাই। এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি কিপ্রিয়া একেবারে সাদামাটা ভাবে আপনাদের কাছে আসি, সাদামাটা ভাবে আমাদের কিছু জীবনের গল্প উপস্থাপিত হয় এবং সেই গল্প আমাদের অন্তরে গিয়ে থাকে। কারো কারো জীবনে অদ্ভুত পরিবর্তন আসে, সেই পরিবর্তন আমরা হ্যালো ইট 920 একেবারে শুরুতেই আপনাদেরকে শোনাই যে কত মানুষ এই হ্যালো ইট 920 শুনে জীবনে সুন্দর পথের আলোক খুঁজে পেয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 পক্ষ থেকে, আর যে কিবিআর পক্ষ থেকে, শাকিলের পক্ষ থেকে এবং বাকি যারা টিম মেম্বার রয়েছে তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
আমি সহাই চৌধুরী বলছি, মন হয়েছে আমি একটা বেকুক টাইপের মেয়ে, ও যেন সামনের দিকে ভালো দিকে অগ্রসর হয়ে পাঁচটা নামাজ পড়ে আর ভালো স্বামী যেন খুঁজে নেয়, এই কামনা করছি।
আমার নাম জেলাপুর থেকে সরকার, আমি তাই একটা গল্প পুরোপুরি শুনলাম, তাই একটু যতদিন বাড়ছে তিনি যেন সবভাবে কথা উপার্জন করেন, তিনি যেন কখনোই মৃত্যু কামনা না করেন, কারণ মৃত্যু কামনা করা যায় কখনো ভুল তাকে পা দেন না।
আমি স্বপ্নীল খান বলছিলাম, তানিয়া জীবনের গল্পটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল। আমি বলবো যে বাংলাদেশে এরকম অনেক অনেক তানিয়ার মতো মেয়েরা বাসা বাড়িতে নির্যাতিত হচ্ছে, তো তানিয়া তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য রইল শুভকামনা।
আমি রনি বলছি, তানিয়া এত জীবনের কষ্ট, তার সাথে এরকম আচরণ করা ঠিক হয় না, সে খুব কষ্ট করে সহ্য করবে, এখন সে ভালো চলতে চাচ্ছে, তার সে হিসেবে চলাটা খুব উচিত।
আমার নাম আদিল হোসেন, সোনিয়া আপুর ঘটনা করে শুনলাম, আমি সোনিয়া আপুকে তার বড় ভাই হিসেবে তাকে সাহায্য করতে চাই, এই পরিবেশে থাকার মতো মাসেটা খরচা আমি বহন করবো ও একটা কাজ করবে মাস অংশ নামাজ।
আমি নিয়োগ থেকে বলছিলাম, সোনিয়া মেয়েটাকে হেল্প করতে চাই।
আমার নাম আদিল ইসলাম, স্থানীয় গল্পটা শুরু হওয়ার খুব কষ্ট লাগছে, আমি তাদের স্থানীয় হতে যাচ্ছে,
আমার নাম মোহাম্মদ কাউসার, আমি সোনিয়ার যে গল্প শুনেছি সেটা শুনে আমি অনেক খারাপ লেগেছে, তারপর আমি তার জন্য শুভকামনা করি, সেজন্য ভবিষ্যতে ভালো করতে পারে।
মোহাম্মদ কামরুল হাসান, সামিয়া তোর গল্প শুনে খুবই খারাপ লাগছে, সবাই যদি একটু হেল্প করে সামিয়ার মতন আর অনেক সামিয়া সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।
আমার নাম জাফরুল জামাত, আমি তানিয়া আপার গল্পটা শুনছি, আমার অনেক মনের মাঝে কষ্ট লাগলো, আমার তানিয়া আপার যদি কোনো বিপদ না থাকে আমি ওনাকে জীবন সাথী করতে চাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহু ক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমি একজন দর্জি কারিগর। আমার অল্প বয়সে আমার জীবনের সমস্ত আদর মিলে গেছে, আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমার জীবনের বাকি ইতিহাস আপনাদের কাছে বলতে চাই, প্লিজ আমাকে সুযোগ করে দিন। আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, একটা মেয়ে আমাকে খুব টাইট করছে, কিছুদিন পরে প্রেগনেন্ট হয়ে যাবে। সেটা বললে হচ্ছে আমার আব্বু আম্মুর কাছে বলে দেয়, আমার আব্বু আম্মু আমাকে অনেক সাহায্য করে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এই সম্পর্কে আমি তাদের সাথে শেয়ার করতে চাই যে আমাকে সুযোগ দেন।
আমার নাম নাজমা, আমার চারটি মেয়ে, 3 নম্বর মেয়েটির সমস্যা আছে। আমার জীবনের গল্প কিছু জানাতে চাই, দয়া করে আমাকে একটু এগুলোতে কথা বলার সুযোগ দিন।
আমার নাম পারভেজ, আমার জীবনে ভয়াবহ একটা আইনি ঘটে গেছে, আমার 3টা চোখ হওয়ার কারণে মানুষ আমাকে কত কথা বলে। আমার জীবনের গল্প বলতে চাই, যদি আমাকে সহযোগিতা করে দেন তা আমি মানুষের কাছে বলতে পারবো।
আমার নাম কিভাবে একজন অভিভাবকের গাইডলাইন ছাড়া একটি হতদরিদ্র ও সম্পূর্ণ নিরক্ষর এবং অশিক্ষিত পরিবারে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করি। বাংলাদেশের অসংখ্য হতদরিদ্র পড়ালেখাকে জড়ি করা কর্মীরা আমার এই কাহিনী শুনে নিজেকে দুঃখিত। আমি আমার জীবনের কথাটা এদিকে দেখে বেশি বলতে চাই।
আমার নাম শাহরুম হোসেন শাহন, আমি একটা মেয়ের সাথে 2 নম্বরে ইলেকশন করছি। মেয়ের করে বিয়ে করার পর মেয়ের জন্য আমি অনেক কষ্ট করছি, রাস্তায় রাস্তায় মেয়ের জন্য রয়েছি, আমাকে বিরোধ করছি। তা আমার জীবনের গল্পগুলো বলতে চাই।
আমি আব্দুল হামিদ বলছি, পলিটিক্যাল ইয়ার থেকে আমি প্লেয়ার ছু, এক মাস খেলে থাকি, অনেক লাভ করতাম ও আমার অনেক প্রতারণা করতে ভালোবাসেন নামে আমার মনে অনেক কষ্ট। আমার জীবনের গল্পটা লাভটাকে শুনে চাই।
সরল মনে
This track was downloaded from FusionBD.com.